exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabko Bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 তে। আমি আরজি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। শুরুতেই প্রিয় শ্রোতা, আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে বসছে আজকে লাখ লাখ মানুষের সামনে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিব্রিয়া। মানুষ তার জীবনের শেষ সম্বলটুকু দিয়ে অন্যকে সাহায্য করে, এরকম মানুষ আমাদের সমাজে খুব কমই আছে। এরকমই একজন মানুষ আমাদের আজকের সত্য বলার মঞ্চে উপস্থিত হয়েছেন, মোহাম্মদ আসিফ হোসেন। 21 বছর বয়সী আসিফের প্রিয় খেলা ক্রিকেট, আর প্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা। বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করে। মানুষের প্রতি আসিফের অনেক মায়া। এত মানবিক একজন মানুষ আজ কেন যাহা বলিব সত্য বলিবতে, তা জানতে চলুন কিব্রিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছে আসিফ। আসিফ আজকে কনফ্লিক্ট করতে যাচ্ছে, বরাবরের মতোই থাকছে অন্যান্য সেগমেন্ট যেটা প্রয়োজন না হলে আমরা ব্যবহার করি না, এসএমএস পোল। এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে ফোনে কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। প্রথমেই আমরা ব্যাকগ্রাউন্ডে থাকবো, তারপরে দেখবো কিভাবে সে অপরাধী হয়েছে, কি অপরাধ সে করেছে এবং পরিণতি। ওকে, আমরা শুরু করি এবং একেবারে ছোটবেলা ব্যাকগ্রাউন্ড থেকে শুনবো। হ্যাঁ, বল।
আমি ছোটবেলা গ্রামে থাকতাম, আমাদের সব ফ্যামিলি গ্রামে থাকতো। আমার বাবা শুনি একটা বাজারের মুদি দোকান ছিল, তো আমার ভাইয়া আর বাবা এখানে দোকানদারি করতো, ওনারা ঢাকায় থাকতো আর আমরা গ্রামে থাকতাম।
গ্রাম বলতে
আমাদের গ্রাম হলো নোয়াখালী রামগঞ্জ। আমাদের
নোয়াখালীতে থাকতেন?
হ্যাঁ, থানা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর, তো ওখানে থাকতাম। তো আমার বাবা প্রতি শনিবারে শুক্রবার রাতে আমাদের গ্রামে যেত, যার পরে শনিবারটা থাকতো, শনিবার রাতে আবার ঢাকা ব্যাক করতো। তো এভাবে আমরা অনেক ভালোই কাটে। তো ভালো কাটে, বাবা আর ভাইয়ের অনেক প্রবলেম হয় ঢাকা একা থাকা অবস্থায়, খাওয়া দাওয়া এগুলো নিয়ে সমস্যা হয়। সমস্যা হওয়ার পরে আমরা 2004 সালে ঢাকা চলে আসি। তো ঢাকা চলে এসে আমরা একটা বকেট বলে, স্বপন মিদা রোড যেটাকে বলে শনিয়াঘাটে, ওখানে বাসা নিয়ে থাকি। তো ওখানে থাকতে থাকতে তো তখন ঈদের কিছুদিন আগে হয়েছে, রোজার চার দিন আগে হবে আমরা ঢাকা আসছি। তো ঈদ যাই, ঈদ যাওয়ার পরে আমরা ওখানে, আমি স্কুলে ভর্তি হই, আমার বড় একজন মাদ্রাসায় ভর্তি হয়, আমার বড় একটা বোন ছিল আবিবাহিত তখন, তো ভর্তি হয়। আমরা সবাই পড়াশোনা করি, মাঝে মাঝে বাবার খাবার নিয়ে দোকানে যাই। তখন অনেক ভালোই ছিল, 2-3টা বন্ধু বান্ধব ছিল। আমরা প্রায় সময় আমি বকেট ওই জায়গাটায় গোসল করতাম, তো বাসে আমার অনেক বকাবকি করতে এই জন্য। তারপর এরকম প্রতিদিনই ওইটা যাওয়ার জন্য মাই খাই, তো ওখানে মাছ ধরতাম বা ঘুরি উড়াইতাম।
কত বছর বয়স তখন?
তখন আমার বয়স কত, 8-9 বছর হবে।
পড়াশোনা করেন?
হ্যাঁ, পড়াশোনা।
কোন ক্লাসে পড়েন?
তখন আমি ক্লাস 3-তে পড়ি হয়তো। তারপর এরকম ভালোই কাটে, আস্তে আস্তে বড় হলাম। বড় হওয়ার পরে এর ভিতরে আমরা মাস্টার্স ধরতাম, তো এরকম করতে করতে কিছু খারাপ ছেলেদের সঙ্গ চলে যায়।
কিরকম কিভাবে জান?
তো আই বকেটে কয়টা ছেলে থাকতো, তো ওদের সাথে ওই যে মাছ ধরতে গিয়ে পরিচয়।
আচ্ছা,
তো ওদের সাথে ঘুরে উড়েতাম বা এখানে যেতাম, মেসে খোল যেটা বলে
জি,
তো ওইটা টোকাইতাম, টোকা আমরা খেলতাম, ওই যে নাক্ষি মুট বলে যেটা
জি,
তো ওইটা খেলতাম। খেলতে খেলতে এরকম আমার প্রত্যেক দিনই আমার এক একটা করে বাজে অভ্যাস, আর এক একটা ভুল থেকে আরেকটা ভুল তৈরি হয়, এরকম ভুল হতেই থাকে।
বাজে অভ্যাস বলতে আপনাকে ক্লিয়ার করতে হবে বিষয়গুলো।
এই যে যেমন ম্যাচের খোল দিয়ে তখনই আর জুয়া খেলা যেটা বলে, হ্যাঁ, ওইটা দিয়ে আমরা কিনা খেলতাম বা বিড়িং দিয়ে নাক্ষি মুট খেলতাম।
আচ্ছা,
এরকম করে করে আমি সকালবেলা যেমন 6টা বাজে কাছারি আরবি যেটা বলে আরবি পড়তে পাঠাইতো, আমি আরবিতে না গিয়া চলে যেতাম, তো চলে গিয়ে খেলা টেলে একদম রাত্রে আসতাম। তো আমার প্রতিদিন মাত্র আমার স্কুলে যেতে বলতো, তো আমরা কনকর্ড মারে খেলতে যেতাম বা গ্রিন মডেল টাউনে ঘুরতে যেতাম প্রত্যেক দিন। তো আস্তে আস্তে এরকম ওদের সাথে থেকে সিগারেট খাওয়া শিখলাম।
ওকে,
তো তখন টুকটাক
সিগারেট খাই থাকা অবস্থা সিগারেট খাওয়া শিখলাম।
এটা সাইড
ক্লাস ফাইভে, তো এই সময়টাতে পরিবার বুঝতে পারতো না যে আমাদের ছেলে?
না না,
কেউ বুঝতো না,
না এগুলা খাইতাম বুঝতো না, কিন্তু জানে আমি ওদের সাথে চলি, এর জন্য প্রতিদিন আমার মারতো ভাইয়ারা, আমার আম্মু অনেক মারতো, যাইতো না, আমার শিকল দিয়ে বাসা বাইন্ধা রাখতো।
আচ্ছা,
এমন পর্যায়ে গেছে আমাকে শিকল দিয়ে বাইন্ধা রাখতো, আমার প্রস্তাব করতে যে যাইতাম শিকলটা খুলে দিয়া আমার বাথরুমে নিতে, আমি অনেকবার শিকল নিয়ে তালায় চলে গেছি।
প্রথম শিকল পড়ায় কবে?
প্রথম শিকল পড়া হইলো একদিনকে রাত্রে, আর যেখানে মাছ ধরতাম ওখানে একটা ঘর আছে, তো ওই ঘরে আর তিন চারজন থাকবো, তা আমি ওদের সাথে থাকবো একমত নিছি। তো রাত্রে 12টা বাজে, তো আমার আব্বু দোকান বন্ধ করে বাসা আসছে, তো দেখে আমি নাই, তো আমার বড় ভাইয়া সবাই খোঁজাখুঁজি করে, তো খোঁজাখুঁজি করতে করতে ওখানে আমাকে পায়। তারপর আমারও অনেক মারে, তো আমার সাথে যারা যারা ছিল ওদেরকেও মারে, তো মারার পর আমার বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর সকালবেলা আমার আর ঘর থেকে বের করতে দেয় না, আমাকে এক রুমে লক করে রাখছে। লক করার পরে তো আব্বু একটা শিকল কিনা আনছে, একটা তালা কিনা আনছে, তো তালা আর শিকল আমার জালানার পাশে ভাইঙ্গা আর পায়ের ভিতর লাগাইয়া তালার মেরা দিছে।
আচ্ছা,
তা আমি আর বের হইতে পারি না, তো আমার বন্ধুরা আসে জালানার সামনে আইসা ডাকে, কিন্তু আমি তো বের হইতে পারি না, আমি তুই তাল কিছু দেয় আমি তো ভাইঙ্গা আসি, তো যাইতে পারি না। তো এরকম করে অনেকদিন, প্রায় এক সপ্তাহের মতো ইয়ার করার পর আমি বলছি, মা আমি আর জীবন ওদের সাথে চলবো না, আমি ওখান থেকে বাল হইয়া যাবো, বা এরকম বলার পর বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলতে, পরে যাক আমার ছেড়া দেয়। ছেড়া দেওয়ার দুই একদিন আমি একটু ভালোই চলি, তারপর আবার আগের মতোই,
আবার আগের মতোই,
হ্যাঁ আগের মতোই ওদের সাথে চলে যাই, চলে যাওয়া এই খেলাধুলা করি এগুলো করতে করতে। তো আমি ক্লাস তখন সিক্স শেষ করছি, সেভেনে ভর্তি হবো, তো আমি দেখে দিন দিন আমার আর চেঞ্জ, ভালো কোনো ইয়া পাইতেছে না, না পাওয়াতে তো আমার কি করে, আমার শ্বশুর বাসা আছে ডেমরাতে, আমতলা জায়গাটার নাম, ওইখানে দিয়ে দেয়। এটা 2009 সালের ঘটনা।
আচ্ছা,
তো আমি ওখানে ছিলাম অনেক দিনে ছিলাম, তো আমার ফুফু আমার ওখানে আবার একটা স্কুলে ভর্তি করা গেছে, হাজির রহমতুল্লাহ ফোরকানিয়া উচ্চ বিদ্যালয় স্কুলটার নাম। তো ওখানে আমি ফুফুর বাসায় অনেক ভালোই চলি, একা একা থাকি বা বাসায় কাজের সাথে গল্প টল্প করি, আমি অনেক পরিবর্তন হয়ে গেছি। তো আমার এখানে আর ভাল লাগে না, আমি 6 মাস ওখানে ছিলাম, টানা 6 মাস, তো 6 মাসের সময় আমার আর ভাল লাগে না, তো আমি সবাই ফোন দিয়ে কান্নাকাটি করি, আমার নিয়ে যান, আমার ভাল লাগে না, আমি ওখানে থাকবো না, আমি বাসায় এসে পাবো না, আমি আর কারোর লাগে চলবো না। তো ভাইয়া সবাই বলতো আচ্ছা ঠিক আছে, ওই যে রিকোয়েস্ট করতেছে ওরা ভালো হয়ে যাইব, তো নিয়ে আসতে, নিয়ে আসার পরে এরকম আমি আমাদের দোকানে বসি, আমি আর দোকানদারি অনেক ভালো করতাম, শুনি একটা বাজারে ফার্স্ট ফার্স্ট, আমার অনেক মানুষ অনেক আদর করতো সবাই, আর আমি অনেক সুন্দর করে যে কাজটাই করবো আমি এখনো, আর কাজটা আমি গোজ করে করতে পারি, তো আমার অনেক আদর করতো। তো আমি এরকম দোকানে যেতাম, আব্বুর খাবার নিয়ে যেতাম, তো দোকানে বসতাম, বসতে বসতে এরকম করে, তো আমি কখনো দোকান থেকে টাকা চুরি করতাম না, আমার এমনি দোকানে আমি যা খুশি তা খাইতাম। তো আমার একটা বন্ধু ছিল আর বাজারে, ওর বাবার দোকান আছে মুক্তার, ওর নাম ছিল খালেদ, তো ওই বাজার থেকে অনেক টাকা চুরি করতো ওদের দোকান থেকে। তো দোকান থেকে টাকা চুরি করে আমাদের দোকানটা ছিল বাথরুমে আর টয়লেটের পাশে, তো টয়লেটের কথা বললেই সে আমাদের কাছে টাকাটা, আমার কাছে টাকাটা রাখতো, তো আমি কি করতাম গোডাউনে আবার টাকাটা চাউলের বস্তার ভিতরে বা ডাউলের বস্তার ভিতরে টাকাটা রেখে দিতাম, ওর টাকাটা। তো আমি সন্ধ্যার সময় পড়তে বাবা পাঠিয়ে দিত, তো আমি ওর পেতাম চল, ওর টাকা দিয়ে আমরা খাইতাম। তো আমার বলতো তুই টাকা নেই, কিন্তু না টাকা নিলে ধ্বংস হয়ে যায়, আমার আব্বা মধ্যে টাকা দেয় আমার ভাইও টাকা দেয়, টাকা টুকা চুরি করে না। পরে এরকম করতে করতে আস্তে আস্তে আমি ওর মতোই কাজটা করি, টাকা চুরি করি। তারপর একটা বিরিয়ানির দোকান ছিল, সুজনের বিরিয়ানির দোকান, তা আমি ওর চাউলের বস্তা সহ দিয়ে দিতাম, আর আমি অল্প কিছু বিরিয়ানি খেতাম, তো আমি ওর চাউলের বস্তাও দিয়ে দিতাম, আমি বাকি সময় আপনি ঠিক আছে এইভাবে শোধ করে দিতাম, টাকা তো দিতাম না, যেমন ঘি দিতাম, ডাউল দিতাম, আর যা যা লাগে অলের ব্লিচিং ওগুলো দিয়ে দিতাম। তো এরকম করতে করতে সবাই জানি না বিরিয়ানি খাওয়াইতাম ফ্রিতে, আমার টাকা দিয়ে সবাই রেখে হইতাম। এরকম করতে করতে তো আমি আস্তে আস্তে আমার হাতটা আরও বড় হয়ে গেলো, টাকা টুকা তো আলমারির থেকে টাকা চুরি করতাম, রাতে 3টা বাজে সবাই ঘুমিয়ে থাকতো, আমি সুন্দর করে মারোখানে চাবি নিয়ে টাকা চুরি করতাম, তো কেউ বুঝতে পারতো না। তো এরকম আস্তে আস্তে অনেকদিন টাকা চুরি করি, 500 টাকা 100 টাকা এরকম চুরি করতে থাকি। তো একসময় ধরা খেয়ে গেছি, আমার বলছে যে তোর টাকাগুলা এগুলো তোর, তুই মানুষের খাওয়াতে কোনো লাভ নেই, আজ আমার আম্মু আমার এই কথাগুলো বলছে। তারপর থেকে আমি আর ঘর থেকে কোনো টাকা চুরি করি, দোকান থেকে টাকা চুরি করি, 50 টাকা 100 টাকা এগুলো ঘুরতাম টুরতাম। তো করতে করতে তো ক্লাস টেনে বর্ণমালা স্কুলে পড়তাম,
আচ্ছা
এটা ধনিয়ার ভিতরে পড়ছে, শনি একটা বাস স্ট্যান্ডের সাথে, তো স্কুলে পড়তাম, তো পড়তে পড়তে তো ওখানে আমার ধনিয়ার কিছু ছেলের সাথে পরিচয় হয় বা ওদের সাথে সেমিস্টার আমি একটু বড় টড় হই, স্টাইল স্টাইল করি। যেমন আগে কখনো ধুলাডালা আর টাইট ট্রিট পড়তাম না, ধুলাডালা পড়তাম, তখন একটু ফিটিং ফাটিং করে পড়ি বা মেয়েদের সাথে টিচ করি। তো এরকম করতে করতে তো আমার বাসা প্রতিদিন বকে, কেমন যেমন তুই ওর সাথে এমন করো, ওর সাথে এমন করো, সেগুলো ঠিক না। সেগুলো বলার পর আমরা এই মাওতালি মেডিকেলের ভিতরে একটা সুন্দর জায়গা আছে, তো আমরা ওখানে ক্লাস টেনে থাকতে প্রায় সময় যেতাম, তো ছেলে মেয়ে কোচিং থেকে একসাথে অনেকজন যেতাম। তো যাওয়ার পরে ওইখানে গল্পটা অনেক সুন্দরই ছিল, অনেক ভালোই কাটে। তো বকেটের ছেলেদের সাথে আমি চলা ছেড়ে দিছি, আমি আমার ক্লাসমেটদের যারা ওদের সাথে চলি বা দুনিয়া গিয়ে একটু বসে থাকি, বা আমি আমার বাবার দোকানে তখন বসি। তো আমি পড়াশোনা ছেড়ে দিলাম ট্রেনে থাকতে, পড়াশোনা ছেড়ে
দিলাম কিভাবে,
আর আমি ফেল করছিলাম। তো ফেল করছি পরে আমার বাসা থেকে অনেক বকাবি করছে, আমার এতগুলা টিচার রাখছে, তোর এত টাকা খরচ করে এগুলা রাখছে, এগুলা রাখার পরে তুই এগুলা কিভাবে করছিস, আমার অনেক মারছে বা অনেক বকাবকি করছে। তো আমি সরকারি এরকম কোনো বিষয় নিয়ে আমি ঘর থেকে পালাই চলে যাই। তো পালাই চলে গিয়ে উত্তর বাড্ডা সাতারকুল রুট, আমার ওখানে একটা ফ্রেন্ড ছিল নাম আশিক, তো আমি ওদের এখানে যাই, তোরে বইলেই যাই যে আমি তোর এখানে আসতে পারি। তো বলছে আচ্ছা আসিস, কোনো সমস্যা নেই। তো এটা হলো 2011 সালের ঘটনা।
আচ্ছা, পালিয়ে গেলেন। তারপর
পালিয়ে যাওয়ার পরে তো আমি ওখানে এম্বুটারি কাজে লাগি।
আপনার ফ্যামিলি কি আপনি না জানিয়ে ওখানে পালিয়ে?
হ্যাঁ, না জানিয়ে, কেউ জানে না।
মানে ফ্যামিলির কাছ থেকে পালানোর পিছনে কি ফ্যামিলির কোনো দোষ ছিল?
না, ফ্যামিলির দোষটা কেউ জানি, পড়াশোনা পারি না, আমার বকে, এরকম কিছু কারণে আমি চলে যাই।
আচ্ছা,
তা আমি ওখানে গিয়ে এম্বুটারি কাজ করি। কাজ করার পর 1500 টাকা বেতন ধরছে, 1200 টাকা বেতন ফিক্সড আর 300 টাকা নাস্তার বিল। তো নাস্তার বিল একসাথে দেয় 300 টাকা, তো 1500 টাকা পরে, যাক ভালোই। আমি ওখানে অনেকদিন থাকি, তো আমার যে টাকা পাই আমার এক টাকাও মাসে থাকে না। আমি যে টাকা পাই ওই টাকা যে মহিলার কাছে থাকতাম আসি ওদেরকে দিয়ে দিতাম, খাওয়া দাওয়ার জন্য 1500 টাকা দিতে, থাকা খাওয়ার জন্য। তো আমি আমার বাসায় কখনো কন্ট্যাক্ট করি না। আমি ওখানে প্রায় 6 মাস ছিলাম, 6 মাসের 5 মাসের পরে আমি বাসায় কন্ট্যাক্ট করি একদিন। তো সবাই আমার বাচ্চা আমি মারা গেছি বা এরকম কিছু, বা কেউ আমার নিয়ে গেছে, তো এরকম মাইকেল লস করে অনেক জায়গায় আমার খোঁজাখুঁজি করে, তো আমার পায় না। 5 মাসের পরে আমি বাসায় কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট করার পর আমার ভাইয়া সবাই কান্নাকাটি করে, তুই এখান থেকে, তো আমি সাতারকুলের ভিতরে থাকতাম। তো ভিতরে থাকতাম, ভিতরে থেকে আমি আসছি সাতারকুল যেটা মেইন স্থান উত্তরবাড্ডার সাথে, ওখানে আর হোসেন মার্কেট যেটা বলে, এর পাশে এসে আমি ফোনে কথা বলি আমার বন্ধুটা নিয়ে আসি নিয়ে। তা আমার আর পায় না। তো 6 মাসের সময় ঈদ, তো 4 রাতের দিন 1500 টাকা বেতন, তো আমি 750 টাকা বোনাস পাইছি, তো 2100 টাকা যেন পাইছি। পর আমি কই আমার না বাসা যেতে অনেক, এর আগে আমি কখনো বাসার নাম নিইনি। তো ঈদে বন্ধটা দেয়, বন্ধটা দেওয়ার পর আমি কি আমার না বাসা যেতে ইচ্ছা করে, আসি যাবি? কয় না রে তুই যা বাসা যেতে, আসি গ্রাম্য গেছি, আচ্ছা বাবা তুমি যাও, দেখো তোমার আব্বা মনে টেনশন করে। তো করতে করতে তা আমি বাসায় চলে আসছি, বাসায় আসছি, বাসা আসার পর সবাই কান্নাকাটি করে, কান্নাকাটি করে কয় বাবা কখনো যাইস না, তুই যেভাবে চাস তুই যেভাবে চলতে চাস তুই ওইভাবে চলি, কিন্তু তুই বাসা থেকে চলে যাইস না, এগুলো বলে। তো আমি ওই যে আবার সেই আগের বন্ধু যেগুলা বকেতে থাকে ওদের সাথে আমি চলা শুরু করি। তো চলা শুরু করতে করতে এরকম অনেক দিন যায়, তো প্রত্যেক দিনই একটা না একটা খারাপ কাজ করতেই থাকি। যেমন আমরা ফলের দোকান থেকে ফল চুরি করতাম, তারপর আমরা হাঁটতে হাঁটতে কমলাপুর রেল স্টেশন যেতাম মেসের খোল টুকাইতে টুকাইতে। তো এরকম করতে করতে প্রত্যেক দিনই আমার অপরাধটা বাড়তেছে। তো এরকম রাত্রে 11টা 10টা বাসায় ফিরি তখন বেলা। তো এরকম করতে করতে অনেক কিছুই করি, তারপর ওদের সাথে থাকা এই ফার্স্ট যেটা শুনি একটা ব্রিজ বলে সম্রাট, আমি ওদের নামটাও বলি সম্রাট, ওদের সাথে আমাদের জড়টা লাগে সিগারেট নিয়ে, আর আমরা সিগারেট খাই, তো ওরা বলে ওরা আমাদের সিনিয়র, তো আমরা বলি তোর আমার সিনিয়র না। তো এগুলো নিয়ে এই জড়টা লাগে, জড়টা লাগার পরে আমাদের বেঁচে ফার্স্টে খারাপ ছিল, সবচেয়ে খারাপ ছিল একটা নাম ছেলে, নাম হলো শাকিল। তো ওই সবচেয়ে খারাপ ছিল, ওর বুকে মায়া দয়া ছিল না, ওই সবাই শুধু শুধুই মারত বা মানুষের শুধু শুধু মোবাইল নিয়ে চলে যেত। তো শাকিলে আমি একটা ছেলে দিচ্ছি, শাকিল একটা ছেলে দিচ্ছে, আমার কাছে একটা চাপাটি ছিল, শাকিলের কাছে একটা খুর ছিল। তো আমি চাপাটি দিয়ে একটা কোপ দিয়ে একটা ছেলের এখানে, ছেলেটা এখনো ভালো করে চোখ মেলতে পারে না, এখন এটা অনেক বছর আগের কাহিনী, কিন্তু এখনো চোখ ভালো করে মেলতে পারে না, ওর মাথায় এখনো প্রবলেম হয়। আর শাকিল একটা ছেলের কলারে ধরে 11টা
কেন করেন আপনি এটা?
ওই যে একটা ছেলে সিগারেট খেয়েছে আমাদের বন্ধু, তো বলছে ওই ছোট ভাই আর ওরা বড় ভাই, সিনিয়র জুনিয়র এগুলো নিয়েই মারামারি লাগে, তোরে মারে, মারার পর আমরা যাই। তো আমরা যাওয়ার পরে এই গ্যাঞ্জামটা হয়। তো আমরা বেশি পোলাপাই
পেলেন কোথায়?
আমাদের কাছে খুঁজ এগুলো ছিল, তো সিনিয়র বেসটা ওদেরকে আমরা বলি ভাই একটা গ্যাঞ্জাম লাগছে, কয়টা জিনিস লাগবো, ওইগুলো আমরা জিনিস বলতাম।
আচ্ছা,
তো জিনিস লাগবে, আচ্ছা ঠিক আছে লাগবো নিস। তো আমাদের অনেকগুলো জিনিস দেয় গিয়ার, তারপর আমরা আবার গিয়ার কিনানি 1800 টাকা দিয়ে একসেট গিয়ার কিনানছি পুরান টাকা থেকে, চকবাজার যেটা বলে ওখান থেকে। তো ওনারা দেয়, দেওয়ার পরে আমরা যাই ব্রিজের উপরে, ব্রিজের উপরে আমরা যতগুলো মানুষ গেছি ততগুলোর সাথেই অস্ত্র ছিল। তো আমরা ওখানে গিয়ে ওরে প্রথম আমি একটা কোপ দিচ্ছি, কোপ দেওয়ার পর দেখলাম মাথা দিয়ে রক্ত বের হইতেছে। আর শাকিলি কি করলো, 1 2 3 4 5 6 এই গল্পটা অনেকেই সবাই জানে, শুনি একটা জেরা শুনতেছে এই গল্পটা বা শুনবে সবাই এই গল্পটা জানে। তো 1 2 3 4 11টা পোস্ট দিয়েছে পোলার পেটার ভিতরে, পোলার পেটার প্লাস্টিক সার্জারি করা হয়েছে পরে। তো আমাদেরকে জনগণ ধরতে আসছে, ধরতে আসতে পারে সবার কাছে অস্ত্র দেখছে, তো আমাদেরকে কেউ আর ধরে নেই। তো আমরা শুনে একটা ব্রিজ ওই পাট্টা হইয়া আমরা আমাদের এলাকায় চলে যাই, আমরা থাকি গোবিন্দপুর আর ওরা ছিল ধনিয়ার। তো এই গঞ্জাম অনেকবার চলতে থাকে।
1 2 3 4 5 6 বলে কি হয়,
11টা পোস্ট দেয় গুইনা গুইনা, 11টা পেটের ভিতরে টান দিচ্ছে।
তারপর কি হলো,
তারপর আমরা কি করি সবাই ওই পার চলে যাই, আমাদেরকে কিছু মানুষ ধরতে আসে, বিজে যুক্ত আর অনেক মানুষ ছিল। তো কিছু ছেলে পেলে ধরতে আসে এবার আমাদের কাছে, ওগুলো দেখা আমাদের কাছে ধরে না। তো আমরা রোডের ওই পার চলে যাই, ওই পার চলে যাওয়ার
কয়জন ছিলেন আপনারা?
আমরা ছিলাম টোটাল 12 জন।
টোটাল 12 জন?
হ্যাঁ।
সামান্য সিগারেট নিয়ে কথাবার্তা শুরু করে?
হ্যাঁ, এটা সিগারেট নিয়ে এই কাহিনীটা হয়। তো হওয়ার পর আমরা আমাদের ভাবে চলে যাই, ওরা ওদের ভাবে চলে যায়। তো এরপরে এই গ্যাঞ্জামটা আবার হয় ওই সাক্ষী যে ছেলেটা,
জি,
ও এবার গাড়ি চালাইতো 12 নম্বর বাস। তো 12 নম্বর বাস চালাইতো। তো একদিন ওই যে সম্রাট যারা, ওরা আর 2-3 জন 12 নম্বর বাসে উঠছে চিরাং রোড থেকে। তো শাকিলের দেখা রায়ের বাগরে নামাইতে চাইছে শাকিলদের,
ওকে
নামাইতে পারে নাই। তো শুনিয়া কাইসা ওই দুনিয়ার পোলাপেট গুলা, ওগুলা আবার পোলাপেট আনছে আমার পর শাকিলে নামায় শাকিলে মারে। আর যেটা সম্রাট ওরা ছিল অনেক অবস্থা অনেক ভালো। তো শাকিলে পাওয়ার পর আমি, আজকে আমার জন্মদিন, আমি জন্মদিনে পার্টি দিনে,
ওকে
আজকের মতো পৃথিবীতে আমি খুশি আর কোনো দিন নাই। তো শাকিলে নিয়ে যায়, শাকিলে নিয়ে অনেক মারধর করে, মারধর করার পর শাকিলে একটা টানো দেয় হাতের ভিতর। তো শাকিলের কাকা আবার আমাদের এলাকার ভিতরে হয়তো নাম শুনতে পারেন বা অনেকে শুনছে, কুত্তালি টোনোর কাকার নাম ছিল, কিছুদিন আগে র্যাবে গুলি করে মেরে ফেলাইছে। তো ওর কাকার পরিচয় দেওয়ার পরে ওরে আর বেশি কিছু করে না মানুষ, তো ছেড়ে দেওয়ার পর ওরা আসে। আসার পরে আমরা ঢুকুম, তো আমরা ফ্লপেট ফোন দিছি। তো শেখদির থাইকা, মির্জাবাড়ির থাইকা, রানী মহলের থাইকা অনেক মানুষ আসে আমাদের মাঝে। তার সাথে আমরা ধুনিয়াতে ঢুকি। তো ধুনিয়া ঢুকে ওদেরকে আর পাই না, ওরা একটা ছাদে আড্ডা দেয়, ওই বাড়ি টাড়ি দোকান টোকান কোবাই টোবা আমরা চলে আসি।
ওকে,
আমরা হইচই কইরা ঠিক আছে পুরা ধুনিয়া একসাথ করে ফেলাইছি আমরা। তখন আমাদের কাছে একটা পিস্তলও ছিল। যখন আমরা এই গ্যাঞ্জামটা করি, আমাদের ওখানে একটা বড় ভাই আছে কাকা পলাশ, তো উনি একটা মেশিন দিচ্ছে আমাদের। তো মেশিনটা সমস্যা ছিল, কিন্তু মেশিনটা আমাদের কাছে দিছে, কয়েকটা রাখি, তো আমরা ওইটা নিয়েও বের হয়েছি ওই দিন।
আচ্ছা।
তো এই গ্যাঞ্জামটা করতে করতে তো আমরা চলে আসি, ওদেরকে আর পাই না। তো আমরা দোকান টোকান কোবায়া টোবায়া ধুনিয়ার ভিতরে হইচই কইরা নিজের যে সাপোর্টটাই না, আমরা চলে আসি। চলে আসার পরে তো সম্রাট রাস আমাদের এলাকায়, তারপরের দিন শুক্রবার ছিল, শুক্রবারে সম্রাট রাস, ওদিন আমরাও ঢুকবো নিয়োগ করছি। ওরা আমাদের আগে ঢুকে ফেলাইছে, আমরা বলছি 8টা বাজে ঢুকুম, ওরা 8টার আগে ঢুকে ফেলাইছে। তখন হালকা শীত, তো আমরা বকেটের কোনো একটা রিসার উপরে বসা, তার মতোই ওরা ঢুকছে। তো ঢুকতে পারে আমি বসে দিচ্ছি, আমি আর খেয়াল করিনি। তো আমার সামনে দিয়ে ওরা যায়, যাওয়ার পরে গিয়ে শাকিলদের ধরে শাকিল আবার একটা নাচের আমাদের একাডেমি ছিল, আমরা ওখানে আড্ডা দিতাম।
ওকে,
তো সম্রাটটা ঢুকার পর অনেক মারামারি হয়, কাটাকাটি হয়, ওরা ওদের ভাবে চলে যায়, আমরা আমাদের ভাবে চলে যাই। তো জরিমানা হয়েছে 1 লাখ টাকা।
ওকে,
টোটাল 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে আমাদের নামে। তো আমরা জরিমানা দিব না, ওরাও মারছে আমরাও মারছি। আমাদেরটা ওরা মারছে কি হাতে মারছে, ওরা মারছে কম মারে নাই হাতে মারছে, বাট আমরা তো যে রক্ত বের করছি যে এই জন্য আমাদের জরিমানাটা, তো জরিমানাটা দিই নাই। আমাদের সিনিয়র পার্সন যারা ছিল ওনারা আমাদের সাপোর্ট দিয়েছে, তো জরিমানাটা আর হয় নাই। জরিমানা হওয়ার পর জরিমানাটা আর দেওয়া হয় নাই। তো জরিমানা নিয়ে আরো ঝগড়া লাগতো, তো ওদের এখানে আমরা যেতাম না, আমাদের ওখানে ওরা আসতো না। তো শুনি একটা ব্রিজ যেটা, ওখানে সবাই যেতে হইতো, আরে আপনি একটা ভালো জায়গায় যাইবেন বা কোনো কোথাও যাইবেন, শুনি একটা স্থানে আপনি যেতে হবে। সেই সম্রাটের গ্যাঞ্জামটা চলে, সম্রাটের গ্যাঞ্জামটা চলার পর ধুনিয়া কলেজ যেটা, তো ধুনিয়া কলেজে আমাদের কিছু বন্ধু তখন পড়ে। তো আমরা ওখানে যাই, ওর সাথে গ্যাঞ্জাম লাগছে এরকম কিছু একটা নিয়া। তো আমরা গিয়ে ধুনিয়া কলেজে অনেকগুলো ছেলেকে মারি, মারার পর একটা ছেলে ছেলে টান পরে এটা নিয়ে অনেক ঝামেলা হওয়ার পর এই শাকিলের থেকে ভাইয়া আমার নামটা ফুইটা যেতেছে বেশি,
জি।
তো আমার এক নামে সবাই চিনে, শুনি একটা তেরা আছি, তো এই নামটা এখনো অনেক ফুটাই নেই নাম ছিল। তো এরকম করতে করতে আমার নামটা ওখানে পুরো ফিটা যায়। ফিটা যাওয়ার পরে আমার চেয়ারম্যানে ডাকে, তখন জুমুন চেয়ারম্যান নতুন আসছে, তো আমার চেয়ারম্যান সবাই ডাকে, কয় তোর অনেক আদর করি, তোর সবাই ভালো রিলেশন, তুই কাজটা কিভাবে করলি, আমাদের এই পোলাপেট গুলার মারসস। পরে এখানে আমার একটা বাড়ি দেয়, আর আমাদের কম বেশ সবাইই বাড়ি দেয়।
ওকে,
তো বাড়ি দেওয়ার পর তো একদিন আমাদেরকে একটা লোকে একটা কাজ দিচ্ছে, বুঝছেন ভাইয়া,
জি।
তো কাজটা হলো 1-1 জনের 10,000 টাকা করে দিব, আর সবাই একটা করে অস্ত্র দিব। আমরা একটা জায়গায় যাবো, ওই জায়গায় শুধু ভক্সের একটা দোকান আছে, ওনার নামটাও ভাঙাইতেছি না, ওনার পাশে একটা লোক আছে, ওনার নামটাও ভাঙাইতেছি না। তো আমাদের কষ্ট দিব আর 10,000 টাকা করে দিব, আমরা ওখানে গিয়ে গুলি করুন। তো উনি আরো কয়টা ছেলে ভাড়া করে দিচ্ছে, টোটাল 10 জন। তো আমাদের মাঝে 4 জন যাই আমরা। আমাদের বেঁচে থেকে আমরা চারজন যাই, চারজন যাওয়ার পরে
আপনি যে কাজগুলো করতেছেন মানে তখন কি পরিবার থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন আপনি?
না, আমি তখন পরিবারই থাকি, কিন্তু আমার বাসা অনেক প্রবলেম হইতেছে, কিন্তু আমি সকালে ওই যে রাতে বাসায় গিয়ে আর জীবনে এগুলো করবো না, পাউটা ধরি সকাল থেকে আবার আগের মতো চলি।
ওকে,
আর ঘুম থেকে উঠলেই আমি আবার আমার মতো চলি, কিন্তু বাসায় গেলে আমি বাসার নিজের মতো চলি।
ওকে,
তো আমার তখন আমার পুরো নামটা ফুইটা জায়গা, শনি একটা রায়ের বাগ, দুনিয়া, শেখদি, মিদ্দাবাড়ি, আশেপাশে যতগুলো এলাকা আছে আমার আমার নাম বলে বা আপনি একটা অপরাধ করছেন আপনি ছেড়ে দিব, ওই থাকুক আর পরিচিত এরকম করতো। তা আমার ভালোই নাম ফুইটা যায় এর ভিতর করে। তারপর এই একটা ছেলে আছে নাম রকি রনি, হ্যাঁ ভাইয়া, ওদের সাথে ওরা একটা গেঞ্জাম করে।
ওকে,
তো গেঞ্জামটায় আমার ফোন দেয়, তো আমি তখন একাই আমার বাড়ির সামনে বসে রয়েছি। আমি হালকা বৃষ্টি পড়তেছে, আমি করি আচ্ছা একটু পরে, আমার বন্ধু বান্ধব বলতেছে একটু পরে আইতাছি, তারা কেলা দেব আমি আস্তে আস্তে, তাই আমার বাসার সামনে বসে দিয়েছি, বৈশা এরকম সিগারেট খেতেছি। পরে আমার টাইমে রকি আমার ফোন দিচ্ছে, দোস্ত কই রে তুই? আমি কই, আমি তো বাসার সামনে। তো আমার বাসা থেকে ব্রিজ যেতে সর্বোচ্চ 3 মিনিট লাগে, যেটা শুনি একটা ব্রিজ বলে ভাইয়া, ওখানে যেতে সর্বোচ্চ 3 মিনিট লাগে। তো আমি বলতেছি আমি তো একা, দাঁড়া রইল হই কই, না না তুই একাই যায় তো লই গেছিস, আমি কেমন একটা গিয়ার আছে কাছায়, তো গিয়া দেখি রকি রনি মারতেছে, বুঝছেন ভাইয়া, রকি রনি যে মারতেছে অনেকগুলো ছেলে এসে পড়ছে, রকিরণী যারা যাদের কথা বলতেছি ওরা অনেকগুলো ছেলে আসছে, আসার পরে তো আমি ওদেরকে কোনো পোস্টস দিই নাই, কোনো কোপ দিই নাই ছেলেটারে।
আচ্ছা,
তো ওই ছেলেটা স্পটে মারা যায়, তো এটা নিয়ে সবাই চলে যায় ওখান থেকে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.3 এ। আমি মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদের সবাইকে জানিয়ে রাখি আগামী সপ্তাহে প্রচারিত হচ্ছে JBSB আনসেন্সর্ড, যেটাকে আমরা বলছি মাসের একটি সপ্তাহে প্রচারিত হয় প্রতি মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে আরও একটি আনকোরা আনসেন্সর্ড এপিসোড আপনার জন্য অপেক্ষা করছে। আশা করছি আমাদের সাথেই থাকবেন, আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর আলওয়ার্ড ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আসিফের জীবনের অপ্রিয় সত্য। আসিফ, আমরা যেখানটায় ছিলাম ঠিক সেখান থেকে শুনতে চাই। তারপর
ওই ছেলেটা ওখানে খুন হয়, খুন হওয়ার পরে
আপনারা তাকে মেরে ফেললেন?
হ্যাঁ, তো এর ভিতরে আমি কিন্তু একটা টর্চ দিইনি বা একটা টানো দিইনি, আমি সবসময় গেঞ্জামে সবার আগে আমি টান দিই, কিন্তু ওই গেঞ্জামটা আমি টানো দিইনি, আমি আমার জিনিসটা বের করিনি।
ওকে,
তো ওই ছেলেটা দেখলাম যখন রকিরানি কোপ টোপ দেয় তখন আর পুরো ছেলেটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তো আমরা কি করি ধরতা চলে যাই, তো ছেলেটা স্পটই মারা যায়। মারা যাওয়ার পরে তো আমরা সবাই কি করি ধনিয়া চলে যাই, আমিও ধনিয়া চলে যাই, রকি রানির দোস্ত হয়তো মারা যাইব, কয়েক দোস্ত মারা যাইব না, তো আমরা শুনে এরপরে শুনে গেছি ওই যে মারা গেছে, তো আমাদের কাছে ফোন আসে, তো আমি বলতাম যে মনে মনে এই এরকম আমরা দুজনই পলাতক, সবাই কম বেশ যে যেভাবে আমি 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 আরেকটা ছেলে একসাথে গেছি পোস্তগোলা, তো পোস্তগোলা একটা ফ্রেন্ডের বাসায় ছিলাম। তো ভাইয়া পাঁচ দিনের দিন আমি যখন বাসায় আসি তখন রাতে আর ফজরের আজানের আগে 4টা বাজে, হয়তো 4টা বাজে বাসা আসি। বাসা আসার পরে তো আমি কটা খাওয়া দাওয়া করি, তো এই 5 দিনের ভিতর খাওয়া দাওয়ারই সব কিছু আর এক জামা পরে ছিলাম।
আচ্ছা,
তো আমি এসে গোসল করি, গোসল করে ড্রেসটা চেঞ্জ করি, আমি কিংবা ফজরের জন্য আগে গিয়ে বাসা থেকে চলে যাবো। তো আমি তখন আমি বাসা থেকে বেরিয়েছি, আমি অ্যারেস্ট হয়ে গেছি আমার পুলিশের দোষে। তো ধরার পরে আমার পুলিশ আর আমার তখন মায়ের ধর কোনো কিছু করে নাই, তো আমার ধৈরা আমার সাথে সাথে থানা নিয়ে গেছে। আমার একটু মানুষ যে ঘুরায় গাড়ি দিয়া, আমার কোনো ঘুরান টুরান হয় নাই। আমার থানা নিয়ে গেছে, থানায় নিয়ে দিয়ে আমাদের যে বেঁচে এই কেস পাটা ছিল টোটাল 13 জন, কেস পাটা 13 জন ছিল। তো দেখলাম ওরাও এখানে ছিল, তো ওদের কারণে আমি ধরা খেয়েছি।
ওকে,
তো আমি ওদের কারণে ধরা খেয়েছি। আমি আবার জানতাম 5 জন কই থাকে, প্রতি ফার্স্ট ধরা খেয়েছি 3 জন, আমরা ধরা খেয়েছি একসাথে 4, ওরা 4 জন ধরা খেয়েছে, আমি একা 5 জন। আর 5 জন কোথায় থাকে এটা আমি জানি, আর 2 জন গ্রামে চলে গেছে।
ওকে,
আর 5 জন কোথায় থাকে এটা আমি জানতাম। আমি যেমন ধরা খেয়ে গেছি, তোর আমার ধরাই দিস, আমিও তো করে ধরাই দিন, তা আমার নিয়ে আমিও তো করে ধরাই দিন, তো ধরাই দিব। তো আমি বলছি এমন এমন আসামি সব কই আছে সব জানি।
আপনি পুলিশের কাছে এটা বলছেন?
হ্যাঁ, পুলিশের কাছে আমি এটা বলছি। তো বলছি পারে আচ্ছা ঠিক আছে ঠিকানা দাও। তো ঠিকানা দেওয়া হয়েছে, তো ঠিকানা দেওয়া হয়েছে, ওখানে 3 জন গিয়া পাইছে, যে আর মোস্তফা প্লাজা আছে একটা, ওইটা একটা বাসা আছে, ওখানে 3 জন গিয়া পাইছে পুলিশে স্পটে। তো পরপর ধরতে ধরার পর আমরা 8 জন, তো আমাদেরকে আর ওখানে মারধর করে অনেক, যেটা রিমান্ড বলে, অনেক মারধর করে। মারধর করার পরে এখান থেকে 2 জন, আমি কিন্তু ওটার ভিতরে কোনো টানটন কিছু দিই, কিন্তু আমি 1 নম্বর ফার্স্ট আসামি হয়েছি। কেন, আমার নামটা ফুটানো ছিল বেশি, এই কারণে আমি 1 নম্বর আসামি হয়েছি। তো কি করছে, আমাদেরকে মারধর করে, মারধর করার পরে 2 জনকে হসপিটাল, ঢাকা হসপিটাল পাঠায়। তারপরের দিন আমাদেরকে চালান করে দেয়।
ওকে,
চালান করে দেয়, কোর্টে উকিল টুকিল ধরে। তো যেটা আসামি বাদী যেটা বলে,
আপনার ফ্যামিলি মেম্বারটা তখন কোথায়?
আমার ফ্যামিলি মেম্বার আমার কোর্টে দেখতে গেছে, থানাও দেখতে আসছে।
ওকে,
তো থানার দেখতে আসছে, থানা থেকে তো আর আমাদের মামলা বড় হয়ে গেছে, আমাদের থানা যাবে না। তো আমাদেরকে কোর্টে চালান করে দেয়, কোর্টে যায়, তখন আমার আর কোর্টে থেকে ছাড়াইতে পারে না বাবা মা। তো আমরা কাজ চুরি আর পরে কি করলো, কোর্টে থেকে যাক আমাদেরকে ইয়া করে দিল। ওখান থেকে 2 জন আবার ঢাকা মেডিকেলকে ভর্তি ছিল, এই যে পুলিশে যে মারছে, মারার পর 2 জন ঢাকা মেডিকেল, তা আমাদের এই জেলে যাই ফার্স্ট।
ওকে,
তো জেলে যাওয়ার পরে যাক, জেলে অনেক কষ্ট মষ্ট করতেছি। তখন প্রায় সময় প্রতিদিনই এক হিসাব করতে গেলে ফ্যামিলি থেকে লোক যায়, তো অনেক কান্নাকাটি করি ফ্যামিলির কাছে, ভালো করে গোসল করতে পারি না, ভালো খাবার দাবার তো চোখেও দেখি না। তো ওখানে সিগারেট দিলে একটু ভালোভাবে চলা যায়, তো শুধু বলতাম টাকা পয়সা কিছু লাগবো না, সিগারেট দেওয়া যায় না আমার নামে বেশি করে। তো সিগারেট দিত, সিগারেট আমরা ভাগে পাইতাম না। যেমন আমার 1 কার্টন সিগারেট দিয়ে গেছে, আমি 1 প্যাকেট 2 প্যাকেট সর্বোচ্চ পাইছি।
ওকে,
এর ভিতরেই সব নিয়ে গেছে আগে। তো ফার্স্ট প্রেম করতে করতে প্রথম কিছুদিন যায়, তো 1 মাস পর আমাদেরকে আবার কোর্টে উঠায়। তো কোর্টে ওঠার পর 1 মাস আমরা তো যেখানে থাকি, যাক পরিবেশ একটু একটু বুঝে গেছি, তা আমরা তখন কি শুনি, অনেক লোকের সাথে পরিচয় হয়ে গেছি, বা আশেপাশে জেলের কিছু লোকের কয়েদি যারা ছিল তখন, তা আমাদের জেলখানে তো অনেক আদর করতো একটা লোক, নাম দীপু, অনেক ভালো ছিল উনি। আর হয়তো বললে চিনবেন, আর একটা বিরিয়ানির দোকান, আর খিচুড়ির দোকান হইতে পারে। তো হ্যাঁ, ছেলে না কে যেন খুন করছে, উনি ফাইসা গেছে ওই খুনে, এটা ঢাকার ভিতরে অনেক নাম করা খুন ছিল। তো উনি ফাইসা, উনি আমার অনেক আদর করে।
আচ্ছা,
তো নেক্সট যখন আমাদের কোর্টে উঠায়,
ওকে,
কোর্টে উঠানোর পর তো আমি আমার বাসা থেকে খাবার নিয়ে গেছে, তখন ছিল 16 তারিখ। তো আমার বাসা থেকে গরুর মাংস টাংস দিয়ে অনেকগুলো খাবার নিয়ে গেছে, আমি ধৈরা কান্নাকাটি করি, কোর্টে সবাই ধরা যায়, তো আমি ধরে অনেক কান্নাকাটি করি, আমার এখান থেকে বার করেন, আমি জীবনে যেটা কইবেন ওইটাই করুন, আমি আর কখনো কোনো খারাপ কোনো অবৈধ কোনো কিছুর ভিতরে যাবো না।
ওকে,
আমার কষ্ট মষ্ট করে বের করেন, কথা বার করার ব্যবস্থা করতেছি। তো বাদী স্ট্রং ছিল, আমাদের যে মাতাটা ছিল, ওই মাতারের যে ছেলে, ওই ছেলে বাবা ওরা অনেক স্ট্রং ছিল, তো ওরা মাইনা টাইনা নেয় না, ওদেরকে বুঝায় যা হয়েছে কইরা ফেলাইছে, এখন তার কিছু করার নাই, আপনি এটা মাইনা নেন, আপনি করে খরচাপাতি দিয়া দিব। তো হেরা কইতাছে না এটা হইব না, ওদের সবগুলোর ফাঁসি দিন। তো কেস প্যাটার্ন 13 জনের ভিতরে 11 জন অ্যারেস্ট হয়েছে, 2 জন অ্যারেস্ট হয় নাই। তো যাক, ওই দিনও কোর্ট চলে যায়, কোর্ট যাওয়ার পরে আমরা থানায় আবার জেলে নিয়ে যায়, জেলে নেওয়ার পরে থাকতেছি এরকম কষ্ট মষ্ট করে থাকতেছি। তো জেলখানার ভিতরে একদিন আমার সাথে ঝগড়া লাগে হলো গোসল করা নিয়ে। তো তখন আমরা জেলের ভিতরে ভালোই রাজ্য করি।
রাজ্যটা হলো কিভাবে?
রাজ্যটা হলো আর ফার্স্ট গেছি, যেমন আপনি একটা কথা কইছেন, আপনি আমার যে শরীর টিপাইতেছেন, আপনি কাজটা করতেছি, আপনি এটা বলছেন ওটা করতেছি। তো তখন আর যখন কিছুদিন যায়, যাওয়ার পর আমরা তো কেস পাটনার বেশি ছিলাম, তো আমরা আবার সব একসাথে ছিলাম ফার্স্টে, কিন্তু আমরা আমাদের মাঝে মারামারি লেগা আমাদেরকে চেঞ্জ করে দিচ্ছি। যেমন আমি দালান 2 ছিলাম, কিছু মনিহারে ছিল।
আচ্ছা,
তো আমার সাথে একটা ছেলে মারামারি লাগে পানি নিয়ে, তো আমি গোসল করতে যাই। তো গোসল করার ভিতরে তো আমি ওর আগে পানি নিয়ে, ওই কি করে পানির রাখাটা ফালায় দেবে, তো আমি কি পানিটা ফালাই দিলি কে কত আরে কই দিব, পানি ফালাইছি কি এক কথা দুই কথা, আমার লোকের মারামারি লেগে যায়।
ওকে,
তো মারামারি লাগার পরে তো আমি ওরে মারি, ওরে আমারে মারে, আমি ওরে বালতিতে বাড়ি দিয়ে মাথা ফেটে যায় জেলখানার ভিতরে। এটা
ওকে,
তো যেটা জমাদার বলে দাবজাল বলে, যেটা পয়সা অনেক মারধর করে, মারধর করার পরে দুজনে দুজনে পাঠায় দেয়। তো ঢাকা জেলখানার আর সবচেয়ে জেলখানার ভিতরেই, ঢাকা জেলখানা একটু কষ্টের বেশি, আর ওখানে কোনো কিছুই ভালো মতো করা যায় না, যেমন ঘুমাইলে ফাইলে ঘুমাইলে একটু ভালো, বা এমনি নিচে ঘুমাইলে কোনো অনেক কষ্ট। তো ওর সাথে আমার ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটি হওয়ার পরে দুজনে দুজনের রুমে পাঠায় দেয়, মারধর করে। তো মারধর করার পর প্রেম করতে করতে জেলখানা ভিতরে যায় আরেকটা মাস। তার নেক্সট মাস আমাদের করে উঠায়, করে ওঠার এর আগে আমি আমার বাবা মারে বলছি, আমি কই আমার কষ্ট মষ্ট কইরা আমার চালান কইরা আপনি এই কাশিমপুর পাঠিয়ে দেন। কাশিমপুর জেলটা অনেক বড়, সব কিছুতে সুবিধা, আর কাশিমপুর জেলটা অনেক ভালো, আর ওখানে লোকদের কাছে শুনি আমি। তখন আমি কাশিমপুর যাই নাই। তো তিন মাস যখন তিনবারে আর এর পরের বার যে তিনবার নিয়ে করে উঠছি, তো তার কিছুদিন পরে আমার কি করে চালান কইরা কাশিমপুর পাঠানো হয়।
ওকে,
তো কাশিমপুর আমি এখানে প্রায় তিন মাস কতদিন ছিলাম ঢাকাতে। তারপর আমি একাই
কাশিমপুরে, ওখানে আপনার অভিজ্ঞতা কেমন, কাশিমপুরে কি করা হয় আপনার সঙ্গে?
না, কাশিমপুর আমি এখান থেকে শুনছি যেটা, তখন পরে বলতেছি এর ভিতরে। তো আমি এখানে সবার মুখ থেকে শুনি কাশিমপুর একটু ভালো, খাওয়া দাওয়া ভালো দেয় বা একটু ভালোভাবে চলা যায়, আর এখানে তো গোসল টোসল কিছু করা যায় না। তারপর সাত দিন আপনি একদিন গোসল করতে পারবেন কিনা ভাইয়া, ফার্স্টবার যারা যায়। আর ওখানে জেলে যারা বেশি দিন থাকে, যারা কয়েদি, তাদের একটু দাম আছে। যেমন আপনি ছয় মাসের জন্য, এক বছরের জন্য, দুই বছরের জন্য গেছেন, আপনি লাখ ত্রিশ টাকায় চলতে দিব। আর এমনি টুকটাক মামলার তো কোনো এগুলোকে গণাই ধরে নাই। যে তো আমি কয়েদিকে আর সবার কাছে শুনি ঢাকাটা আর কাশিমপুরটা অনেক ভালো। তাই আমি বাসা থেকে বলার পর তো কিছু পাঁচ হাজার টাকার মতো লাগছে, আমার কাশিমপুর চালান করে দিচ্ছে।
ওকে,
তো আবার ঢাকার ভিতরে ভায়াদর বলে একটা জিনিস, আর ছেলেদের সাথে ছেলেরাই কোনো কিছু করতে চায়।
এটা কি বলে এটাকে?
এটাকে ভায়াদর বলে।
এটাকে ভায়াদর বলে?
হ্যাঁ, ভায়াদর।
তোমার একটা শব্দ আমি শিখলাম, হোমোসেক্সুয়ালিটি যেটাকে, ওটাকে জেলের ভিতরে বলে ভায়াদর।
হ্যাঁ হ্যাঁ, এখানে যদি ফিজিক্যাল রিলেশন ওটা আর ওরা যেভাবে করে ওটাকে ভায়াদর বলে। তো ওখানে ছোট বা সুন্দর মনে ছেলে মেয়ে বা নতুন যারা যায়,
হ্যাঁ,
ওদেরকে যারা কয়ে দিয়ে আসে তো এই কাজটা করে।
ওকে,
ঠিক আছে, করলে তো এটা সব ঠিক।
আপনিও কি শিকার হন?
না, আমি কখনো শিকার হইনি এর ভিতরে।
ওকে,
তো এরকম একটা ছেলে আর সে অনেকবার আর জেলখানার ভিতরে সবচেয়ে বড় শাস্তি হইলো এটার ভিতরে এইটা। আর এই জিনিসটা করলে আপনি অনেক মারবো, মারার পর আপনি চালান করে দিব অনেক দূরে দূরে। এটা চালান সবচেয়ে দূরে দূরে করে, যেমন কুমিল্লা বা অনেক দূরে দূরে। তো
কে করলে কাকে চালান করবে? এটা মানে যে যিনি ভিকটিম তাকে চালান করবে না?
হ্যাঁ হ্যাঁ, যে করবে, যে করবে, হ্যাঁ রে,
তাকে চালান করবে।
হ্যাঁ, আর মারো অনেক। আর এই যে পাশার ভিতরে জালি বেদ দিয়া, আর ওদের একটা বেদ বলতে কি, ওটা তার আছে না,
তামার তার,
হ্যাঁ, কারেন্টের তারের ভিতরে কচ্চিপ পেঁচানো থাকে, ওটা দিয়ে বাড়ি দেয়। আপনি এক সপ্তাহ, পনেরো দিন, এক মাস ওই দাগটা থাকে ওখানে স্পটটা। তো চালান করে দেয় কাশিমপুর। তো কাশিমপুর যাই, কাশিমপুর যাওয়ার পরে ফার্স্টে ফার্স্টে তো ঢাকার সাথে কাশিমপুরের কোনো মিচুয়েট খায় না, মিলাইতে পারি না কোনো কিছু নিজেকে। তো যাক, দু একজনের সাথে কথাবার্তা বলার পরে কাশিমপুরেও যাক ভালোই চলতেছে। তো কাশিমপুর দুই নম্বর জেলে আমি থাকি, চারের বিশে, চারতলার বিশ নম্বর রুমে আমি থাকি। তো যাক, কাশিমপুরেই ভালো চলতেছে। তো কাশিমপুর আমার এখানে মাসে না হইলেও, আর ফার্স্ট মাসে যখন গেছে তখন আমার মনে হয় মাসে ভিতরে পনেরো বার দেখতেছে আমার ফ্যামিলি থেকে, বন্ধু বান্ধব আসছে অনেকজন। তো কাশিমপুর যাওয়ার পরে ওই মাসে আমার বাসা থেকে মাত্র দুইবার গেছে আমাকে দেখতে।
ওকে,
অনেক দূর হয়ে যায় বলতেছে। তো আমি আর কিছু বলি না, আমি থাক, আমি চলতে পারি বা জেলখানার সাথে আমার মিলে গেছে গা।
ওকে,
তো আমরা তো জানি আমাদেরকে জামিন হইব না কখনো। আমি নিজের যেটা ভাবতাম কখনো জামিন হইব না, যেমন আমি এক নাম্বার আসামি, আমি আবার আমি আমার তো একটু সবচেয়ে বেশি চাপ ছিল। তা আমি ভাবতাম আমার কখনো জামিন হইব না, সবার জামিন হইতে পারে তা আমার জামিন হইব না। তো ইন করতে 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 যাক থাকতেছি, এর ভিতর চারজন বের হয়ে গেছে।
আচ্ছা,
তো চতুর্থবার যখন আমরা করে উঠি, তো আমি তখন আমি কাশিমপুর থাকি একা, আমি কাশিমপুর থাকি আর সবাই ঢাকা সেন্টারেই থাকে। তো ঢাকা থেকে সবাই আর করে ডেট পড়ছে, করে ডেট পড়ার পরে করে আসছি, আসার পরে আমি তো ওখান থেকে একা আসছি। তো আমার তো অনেক সকালে ওখান থেকে রওনা দিচ্ছি, যেমন ফজরের পর পর সাতটা আর আমরা কয়টা আটটা নাকি কয়টা যে জানি কোর্টে ছিলাম। তো এরপরে এরকম টাইমে করে আসি, ফজরের পর পরই আমাদেরকে গাড়ি উঠায় ফেলায়। আর আর অনেক আসামি আছে, তো তো সবাই তো একই এখানেই তো হইব। তো নিয়ে আসে, নিয়ে আসার পরে তো বলি, বলার পর ওখানে ওই দিন আবার যখন চার নাম্বার আমাদের করে উঠায়, তখন ওখান থেকে দুইজনে জামিন হয়ে যায়। জামিন হওয়ার পর ওরা দুই দিন পর ছাড়া পায়, এরপরে আবার দুই দিন ওদেরকে এক্সট্রা করে উঠায়। এক্সট্রা করে বলতে কি, আপনি আপনার নিজের উকিল ডাক দিচ্ছেন, আপনাকে একাই করে উঠাইব, আপনি সবার আসামি লাগবো না, সব আসামি লাগবো না, ওদের দুজনকে উঠে চারজন বের হয়ে যায়। তোরাই চারজন বের হয় আর আমরা সবাই থাকি, আমরা আরো সাতজন তখন ওখানে থাকি। তো আমি কাশিমপুর তো একটা ছেলে ছিল, তোকে বলতাম দোস্ত তুই কত চালানো আয়পর, কাশিমপুর ভালোই আছে বা এখানে মজা টজা করতে পারবি। তো ওই করে আচ্ছা ঠিক আছে দেখি, তোরা সবাই কাশিম এই ঢাকা সেন্টারে থাকে, আমি একা কাশিমপুর থাকি। তো কাশিমপুর যেমন খাবারের ভিতর ভাইয়া যোগ যোগ যেটাকে বলে
যোগ
হ্যাঁ রক্ত চষে, যেমন কচু কচু ওখানে জেলখানার ভিতরে আবার কচু কাট ছিল। তো কচু কাট তো আমরা দেখতাম, তো কচু কাটা কি করতো, কচু ছিলা মুইলা দিয়া দিত। একদিন যোগ তো আমার ঘিন লাগতো, আমি ওনার খাবার অনেক বাঁচতাম। তো এই কি করতো, এইব না খাইলে তো করার কিছু নেই, কেউ আপনি আজনা জোর করে খাওয়াইব না, তো কষ্ট মষ্ট করে খাইতাম। তেম করতে 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 অনেক দিন যায়। তো এক বছর এক মাস দশ দিন, তখন আমার এক বছর পরে আমার জামিনের আমার মামলাটা হালকা হইতাছে, আমার জামিন দিব দিব এরকম বাসা থেকে বলতেছে। বাসা থেকে যেদিনই বলুন ওদিনে আসা দেয় জামিন, জামিন এগো তো তা নিয়ে আর ওই আশাটা ছেড়ে দিছি, যা বাইরে কি করুন। তা আমি বাসায় গেলেই জিজ্ঞাসা হইতাম আর লোক আসলেই বলতাম তোমরা যাও আসতো গেলে গা এগুলি বলতাম, ঠিক আছে। বা মাঝে মধ্যে কান্নাকাটি করতাম অনেক, তো ভালো একটা দিন আসতো যেমন সবে বরাত বা ষোলো ডিসেম্বর পহেলা বৈশাখতে এদিন আর বাসার খাবার দিতে দিত, এছাড়া আপনার বাসার খাবার দিতে দিত না।
আচ্ছা,
তো আর বেশি একটা অনুষ্ঠানে আমি বলতাম থাকুক আমার প্রতি সময় নষ্ট করে আসতে হবে না, ভালো একটা অনুষ্ঠানের দিনে আইসেন, ভালো খাবার টাবার নিয়া বা দু একটা গেঞ্জি নিয়া, ফার্স্ট মাস থেকে জামা কাপড় চাইতাম, তারপর থেকে আর তিন চার মাস পর থেকে আর জামা কাপড় চাই।
কি দেয় জেল থেকে? কি দেয়
জেল থেকে? আমাদেরকে কিছু দেয়নি,
কোটি বাটি খাবার, কোটি বাটি
খাবার দিচ্ছে
না, কম্বল টম্বল জামা কাপড় কিছু দেয় না?
না না,
কিন্তু আমরা তো জানি জেলের যারা থাকেন ওদের এক ধরনের কাপড় থাকে, বিশেষ কাপড়।
ওটা তো কয়েদিদের থাকে,
কয়েদিদের থাকে।
হ্যাঁ, আমরা তো কয়েদি ছিলাম না, আমরা তো কাস্টলি খাচ্ছি।
আচ্ছা,
তো যেমন ওখানে আমি আবার কয়টা কলম, ওখানে আবার কলম বিক্রি করতো, আরে আপনি আপনার নাম লিখতে পারবেন কলমের ভিতর, সুতা দিয়া কলমে তো নাম লিখতে পারবো, চুরি দিত নাম লিখতে পারতো, আমি কলম টলম কিনতাম, কিনে আমি বাসায় দিচ্ছি। তো করতে করতে যায়, যাওয়ার পরে আবার কোদে উঠায়, কোদে ওঠানোর পর আমার শুধু আসাই দিত, তো যাবি নইব, তো কোদে যেমন খাবারটা নিয়ে যেত, তো সব খাবার তো আর খাইতে পারতাম না, কিছু খাবার পলিথিনে নিয়ে আসতাম, পলিথিন বইলা দিতাম, পলিথিন দিয়ে দিয়েন, পলিথিনে খাবারটা দিয়ে দিব, তো খাবার দিয়ে দিত, তো ওই খাবারটাই বাসিয়ে খাইতাম বা ওখানে কষ্ট করতাম অনেক। কষ্ট করার পর এরকম করতে করতে যায়, সময় পার হইতে থাকে, এক বছরের পরে আমার জামিন হয়, আমার জামিন হয়, জামিন হওয়ার পরে আমার জামিন হইলো অক্টোবরের সাতাশ তারিখে, তা আমার জামিনটা ওখান থেকে দেয় না, আমার জামিনটা দেয় না, আমার জামিনটা ঢাকা থেকে জামিনটা কাগজটা ঢাকা দিছে, ঢাকা থেকে কাশিমপুর যাইব, আর আমি দুইটা জেল ঘুরছি না, তা আমার দুইটা জেলে জিনিসটা যাইব, যাওয়ার পরে আমার এই জামিনের কাগজটা দিব। তো আমি সেদিন আমার যেদিন জামিন হয় আমি ওই দিন আর জামিনটা পাই না, না পাওয়া আমার জামিনের কাগজটা লিড করে গেছে, তো আমার ওই দিন আর জামিন পাই না। পরের দিন আমি জামিন পাইছি সাতাইশে অক্টোবর।
ওকে,
তো আমি আসি, আসার পরে আমার বাসায় আসার পরে আমার দুধ দিয়া গোসল করে আমি বারোটা বাজে ছাড়া পেয়েছি, তো বাসে যেতে যে তিনটা মতো বাজছে কাশিমপুর থেকে, তো আমার দুধ দিয়া গোসল করে, তো গোসল করানোর পর কয় তুই এগুলি ভিতরে যাইস না, আমি তো না আমি আর কখনো সময়।
মানে কি আপনার কি একবারই খালাস হয়ে গেল নাকি আপনার
হাজিরা? না না, আমার হাজিরা আছে, প্রতি মাসে হাজিরা দিতে হবে।
ওকে,
তো এখন মামলাটা খালাস।
যাই হোক, আপনাকে দুধ দিয়ে গোসল করালো, তারপর?
হ্যাঁ, দুধ দিয়ে গোসল করে গোসল করার পর বাসায় আসলো, তো আমি ওখান থেকে আসার সময় আর আমার বেশি কিছু আনি নাই, আমি একটা প্যান্ট, আমার জামা কাপড় যেগুলো ছিল, তা আমার কথা আমি তো বের হয়ে গেছি, আমার তো এগুলো লাগতেছে না, বা আমি বাইরে গেলে পামই, তো আমি কি করি জামা কাপড় অনেকগুলো অনেক মানুষকে দিয়ে দিই, আর আমার ওয়ার্ডে যারা ছিল তো ওই ওয়ার্ডের থেকে আমি অনেক জন্য অনেকগুলো দিয়ে দিই। দেওয়ার পরে আমি একটা সুদ্ধা একটা প্যান্ট একটা শার্ট যেটা আমার পরা ছিল ওগুলা বাদে একটা প্যান্ট একটা শার্ট নিয়ে নিই।
আচ্ছা,
হ্যাঁ, এগুলো নিয়ে নিই, আর আমার কাছে কিছু টাকা ছিল, ঢাকার ভিতরে কিছু টাকা কামাইছিলাম, তো ওই টাকাগুলা ছিল, আর কাশিমপুর কোনো টাকা কামানো যায় না, তো ঢাকার ভিতরে ফার্স্টে তিন মাস দিয়ে এক মাসে আমি কিছু টাকা স্লিপ কাটতাম। স্লিপ বলতে কি, দুশো টাকা করে একটা স্লিপ আছে দেয়া, যেমন আপনি গার্জিয়ান ডাক দিলে আছে না, দুশো টাকা আছে, দুশো টাকাতে একশো টাকা রেখা দিত আর একশো টাকা আমাকে দিত।
আচ্ছা,
তার কাছে কিছু টাকা ছিল, তাই আমি বাসা থেকে বের হই, তো ওদিনকার রাত হয়ে ওদিনকার বাসা থেকে আমি বের হই না, তিনটার মতো বাজে, তিনটার মতো বাজার পর দুধ দিয়ে গোসল টোসল করা, গোসল টোসল করানোর পর খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পর আমি কই সন্ধ্যাবেলা আমি কই মা আমি মার্কেট করি টাকা দিও, আচ্ছা ঠিক আছে দিন মনে, পরে পরের দিন সকালবেলা কয় তার আব্বালাগে দোকানে যা, তা আমি দোকানে গেছি, দোকানে গেছি পরে তা আমি বাইরে দিচ্ছি, আমার সবাই দেখতে আসে যেগুলোর সাথে আমি আমার বেচে পোলা পাই যেগুলো ওগুলো সবাই কম বেশি আমার দেখতে আসে, তা আমি কইতেছি তারা আমার লোক আদি না, একটা বছরে তারা আমার দেখতে গেছে ফার্স্টে একবারই ঢাকা সেন্টারে, ঠিক আছে জিন্দির একবার দিতে পারছি, তারা আমার লোক থাকবে না, পরে আমি ওগুলো দাম টান দেখাই বিকেল খেদাই দিয়ে আমি দোকানে বসছি, তো দোকানের পর দুপুরবেলা আমি বারোটা বাজে বাসে চলে যাই, আমি গোসল টোসল করে খাওয়া আসবো, আমি খেয়ে আসলাম বাসে যাবো, তো খাওয়া দাওয়া করার পরে আমি বারোটা বাজে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটা বাজে দোকানে আসছি, দোকানে গেছি পরে আব্বু গেছে, তো চারটা বাজে আব্বু আবার দোকানে আসতো, আসার পরে যাক আমি আবার ওকে আমি একটু ঘুরা টুরে আসি নামাজের কথা বলে, তো ঘুরা টুরে আসি, তো গেলাম গিয়া ওগুলো একটু গল্প টল্প করলাম, ওরা আমাদের দুশ্চেন করতেছে আমি দুশ্চেন করতেছি, আর জেলখানার জগতে কাহিনী শুনতে চাইতেছে, তো আমি করতেছি সত্যি এটার ভিতরে আমি জড়িত ছিলাম কিন্তু আমি কোনো টান টান দিই নেই।
ওকে,
আমি ওদেরকে বলতাছি আমি আমি কই আমি এটার ভিতরে জড়ি নেই, মনে মন এই কি লেগে জানি আমার নামটা ফার্স্টে পড়ছে, গেমটা কার কার রে, পরে কয় আর ওরা কথাবার্তি কইতাছি, তো আমি কই না থাকুক আমি বাসে দিই গা, তো চার পাঁচ দিন আমি জেলে থেকে বের হওয়ার পরে ভাইয়া কোনো আড্ডা উড্ডা দিই না বা কোনো বাজে কোনো কিছু করতেছি না, আমি আমার মতোই চলতেছি।
ওকে,
দোকানে যাই, দোকান থেকে আসি, ফ্যামিলি যেভাবে বলতেছে ওইভাবে চলতেছি, তো পাঁচ ছয় দিন পর ওই যে আমি আবার আগের মতো ওদের সাথেই বিকতাছি।
ওকে,
তো বিরার পরে তো গঞ্জাম গুঞ্জাম করতেছি আবার, তো বাসপতি একটা ছেলে আছে নাম বিলেট সাহেব, আপনাদের গল্পতে আসছিল হয়তো, তো ওদের সাথে আমাদের গেঞ্জাম লাগে, তো গেঞ্জাম লাগে তখন আমার কথা হলো আমি জেল খাটছি, ও বেড়া জেলে গেলে কি ঠিক আছে, জেলেতে বাইরে একটু ভালো হয়ে যাবে পুরো খারাপ হয়ে যাবো, তো আমার তখন আর ভালো হওয়ার কোনো ইচ্ছা নেই, আমার কথা হলো আমি খারাপ থাকবো, আমি এলাকার সবচেয়ে নাম থাকবো আমার, এরকম আস। তো তারপর যাক ওদের সাথে গেঞ্জাম করি, গেঞ্জাম করার পর হাতিয়ারি হাতি মারামারি হয় বা লাঠি লুঠি দিয়া, কোনো টানটুন হয় না এলাকার ভিতরেই, তো কোনো টানটুন হয় না, ওরা অনেক খারাপ বেত ছিল, আমাদের শনি একটা বেতে দুইটা বেত, আর ওরা এখন আমাদের সিনিয়র, আগে এক বেতের ছিলাম বুঝছেন ভাইয়া, তো এখন ওরা আমাদের সিনিয়র, তো ওদের বেতটা আর আমাদের বেতটা সবচেয়ে খারাপ ছিল। তো বিলেসাইনদের কাছে ওদের সাথে গেঞ্জাম হয়, গেঞ্জাম হওয়ার পরে রাত্রে চলে যাই, তা আমার বাসাটা তো বাজারে বাজারে বিজে থেকে অল্প একটু কাছে, আর ওরা থাকে বাসপতি, ওরা আমারে পায়, তা আমারে অনেক মারে, ঈদ দিয়া বাই দেয়, তারপর এমনি মারে, মারার মারার পরে পানি তো মাইতে খেয়ে বাসা চলে যাই, আমার মাথা মতো ফারাই দেয়, তাই বাসা চলে যাই, আমার মাথায় ব্যান দিচ্ছি, কি চান সাইকেল চালাটিকে পড়ে গেছি, তো মারামারি করছেন কেন, মারামারি করি সাইকেল চালাটিকে পড়ে গেছি, ধন্যবাদ শিলে গেছে গা, আমার হাত দিয়ে যেতে দিতে বাড়ি দিছে, তো আমি কিছু হাত শুলে গেছে গা, এমনি মারামারি করিনি, মারামারি খুব কাল আমি তুলে চলি, পরে যাই বাসা যাই, বাসা যাই ঘুমাই ঘুমাই টুমাই, সকালবেলা উঠি তো আমার শরীর মোটামুটি অনেক খারাপ, তা আমি সকালবেলা বাসা থেকে বেরিয়ে ওগুলো সবাই কুই, মনে মনে এই কাহিনী কাছে আমরা ঢুকবো, ওই দিন আসলে শুক্রবারের দিন, শুক্রবারে আমরা ঢুকবো, জিনিস জিনিসগুলো ওগুলো কোবাই দিন ঠিক আছে, তা আমি এটা বলছি পারে সবাই এই ঝুঁকটাই উঠাইছে হক ওবামো, তো এরকম মারামারি হইতে থাকে, তো ওদের সাথে আমাদের কোনো কোবাকুবি হয় না, ওদের সাথে আমার কখন কোবাকুবি হয় না, এমনি মারামারি হয়েছে অনেক বিশাল মারামারি হয়েছে, তো মারামারি হওয়ার পরে যাক যায়, তো ওদের সাথে এরকম, তো ওদের সিনিয়র ভাই আছে ভালোই লোক বিপ্লব ভাই, তো ওরা মিলে দেয়, বিপ্লব ভাই বলে যত তোরা তোরা এলাকার ভিতরে কিলেগা মারামারি করস প্রতিদিন, তোরা মিলে যা,
ওকে
দেখ আমরা মিলা টিলা গেছি, মিলা টিলা যাওয়ার পরে আমরা এর ভিতরে আমরা কি করি ফিডিং খাওয়া শুরু করি,
ফ্রি খাওয়া বলতে
ফিডিং ফিডিং আর চিন্তাই করা শুরু করি,
ফিডিং আচ্ছা, চিন্তাই করার প্রয়োজন হলো কেন, আপনি কি ড্রাগ নিতেন,
না না তখন আমি নেশা পানি করি না,
আচ্ছা
এমনি ফিডিং করতাম,
ফিডিং কিভাবে শুরু করলেন,
ওই শাকিল যে ছেলেটার কথা বললাম আমাদের ভিতরে ফার্স্ট সবচেয়ে খারাপ ছিল,
জি প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ, আমি ছোট্ট একটা বিরতি নেব, আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892, ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। প্রিয় শ্রোতা এই ফাঁকে আপনাদের সবাইকে জানিয়ে রাখি আগামী সপ্তাহে প্রচারিত হচ্ছে JBSB Uncensored, যেটাকে আমরা বলছি মাসের একটি সপ্তাহে প্রচারিত হয় প্রতি মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে আরও একটি আনকোরা আনসেন্সর্ড এপিসোড আপনার জন্য অপেক্ষা করছে, আশা করছি আমাদের সাথেই থাকবেন, আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা সময় হচ্ছে রাত 12টা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে। প্রিয় শ্রোতা আপনারা শুনছেন আসিফের জীবনের অপ্রিয় সত্য, আসিফ আমরা যেখানটায় ছিলাম ঠিক সেখান থেকে শুনতে চাই, তারপর
তো তখন আমাদের বেঁচে ওই যে ফার্স্টে যে বললাম শাকিল সবচেয়ে খারাপ ছিল, শাকিলে নেশা করতো, আর একটা ছেলে ছিল রিঙ্কু, তো ওরা নেশা করতো ইয়াবা, যেটা তখন ইয়াবা 350 টাকা করে ওরা খাইতো, তা আমরা আমি তখন কখনো ইয়াবা খাইনি, আমি নেশার ভিতরে একদমই কম খাইছি, লাস্টে নেশা করছি, কিন্তু এই গল্পটাতে আসতেছি, তো যাক আমরা কি করি, তো শাকিলের সাথে ফার্স্ট ব্রিজের উপরে দুইটা ছেলে যাইতেছে, তো আমরা চারটা ছেলে বসে দিয়েছি, ওই ছেলেরা কইতেছি আরে এমনি শুধু শুধুই কিরে গঞ্জালের সব করে ঠিক আছে, আর আঠা উঠে টাকা টাকা সবাই খাই,
ওকে
তো ফিডিং এর তো একটা মোবাইল বিক্রি করছে 1400 টাকা।
আচ্ছা
1400 টাকা মোবাইল বিক্রি করছে আর ওর সাথে 400-500 টাকার মতো পাইছে দুইটার সাথে। আমরা এটা সবাই ভাগ করে নিই, তো আমি 300 টাকা জানি ভাগ পাই।
ওকে,
তো ভাগ পাওয়ার পরে তো এরপর কি আমরা প্রতিদিনই আর এই ঝোঁকটা উঠাই আর ফিডিং খেয়ে, ঠিক আছে। তো আমরা গেঞ্জামের আশাটা আর ফার্স্টে আমরা গেঞ্জামের অনেক ইচ্ছা ছিল, শুধু গেঞ্জাম করতাম। তখন থেকে আমরা আস্তে আস্তে ফিডিং করা শুরু করলাম। তো আমার ফার্স্ট ফিডিং ওইটাই, তো আবার ফিডিং খাইতে থাকি এবং ফিডিং করে প্রায় সময় ফিডিং খাই। এলাকার নিজের পরিচিত লোক ওর জিনিস খাইয়া দিতে আসছে, মোবাইলটা রেখে দিই, বেঁচে বেঁচে খাইলে বা জুয়া খেলতাম, কাইট বলে যেটা রে টাস দিয়া ওগুলা খেলতাম।
ওকে,
তো আর সাকিলে ওরা নেশা করতো। তো একদিন সাকিলের সাথে আমি ইয়াবা খাই।
আচ্ছা,
তো ইয়াবা খাই আমি এক টান শুধু মনে দিছি, দেওয়ার পরে তা আমি আর খাই না। আমি দেখ খুদ দেয় পরে আমার আইতে ঘুম তো মাহে না, পরে রাত্রে অনেক রাত্রে ঘুমাইছি, এমনকি দূর ওইটি কচু খায়। সকালে আর বকতাছি আদি যাবি কিলে খাল পরে যাক। তারপরে এরকম করতে করতে আমরা তখন ফিডিংটা প্রায় সময় যায়, ফিডিংটা প্রায় সময় করি,
মানে চিন্তাই করেন।
হ্যাঁ চিন্তাই করি। তো আমাদের একটা বন্ধু ছিল গাফফার, তো ওই কি করে আমরা রায়েরবাগ যাই, রায়েরবাগ সিনেমা হল যেটা পুনম সিনেমা হল যেটা বলে, আমরা ফিডিং এর নিয়ত করেই যাই। ওর কাছে এতটুকু একটা জিনিস ছিল সাদা চাইনিজ কুড়াল, তো ওইটা নিয়ে আমরা একটা ছেলে মোবাইলটা নিয়েছি। তো টাকাটা ছাড়তেছে না, ওর কাছে 1200 টাকার মতো টাকা আছে কিন্তু টাকাটা ছাড়তেছে না। টাকাটা ছাড়তেছে না, ওই কি করছে ওর হাতের ভিতরে কোপ দিচ্ছে চাইনিজ কুড়াল দিয়া। তো হাতটা পুরা ঝুলা গেছে ছেলার, তার ভাগ করে নিই নেওয়ার পরে করতে করতে শুধু চিন্তাই গ্রহণ করতেছি। চিন্তাই করার পরে আমি একটা মেয়েরে আমার খুব ভালো লাগে, ভাইয়া একটা মেয়েকে আমার অনেক ভালো লাগে,
চিন্তার মধ্যে থাকা অবস্থায়।
হ্যাঁ আরে খারাপ থাকা অবস্থায়।
ওকে,
তো মেয়েটার নাম ছিল জান্নাত।
ওকে,
তো আমার একটা ফ্রেন্ড আছে ওদের বাসায় থাকতো সিয়াত, ওদের বাসায় দোতলা থাকতো। তো একদিন কা তো আমরা কি করে বৈশা থাকি গার্মেন্টের সামনে, চা দোকানের সামনে বসে থাকি আমি আমার একটা বন্ধু সকালবেলা। তা আমি তো কাজ কাম করতাম না, একদিন করলে চার দিন কাজে যেতাম না, তা আমি বসে দিচ্ছি সকালবেলা। আমার বন্ধু আছে সোহেল, ওইও বসে দিচ্ছি।
আপনি যে অফিসে কাজ করছেন, এরপরে যখন নিজের কাজগুলো করতেন টায়ার্ড লাগতো না? একই ধরনের কাজ তো
অফিসের কাজ, এমবোটারি যে কাজটা করতাম
জি,
তখন তো আমি এমবোটারি কাজ করতাম না,
তখন এমবোটারি কাজ ছেড়ে দিয়েছেন।
হ্যাঁ
ওকে, বলে যান তারপর।
তো আমি সকালবেলা ওখানে বসে থাকি, বসে থাকার পর তিনটা মেয়ে আসে। তো আমার হাতে একটা সুপার গ্লুবের মুখখা, আমি একটা সুপার গ্লুব 20 টাকা কিনা আমি জুতার ভিতরে লাগিয়েছি। তো সুপার গ্লুবের মুখখাটা আমার হাতে, তো আমি দুষ্টাম করে একটা মেয়ে বল মারি মেয়েটা শরীরে। তো মেয়েটা বলে বেয়াদব, বেয়াদব বা শয়তান যেখানে একটা বলছে। তো বলার পর আমি শরীরে বলতে সোহেল মেয়েরা তোর বকা দিছে, কার মেয়েটা থাবর দিন চল। তো মেয়েটাকে থাবর দিব, তো আমি আর সোহেল একসাথে পিছু পিছু আসি। আসার পর তো মেয়েটা আমার ফাঁসাই দেয়, শরীরে কি হচ্ছে মেয়েটার সাথে ভালো সাজার জন্য আমার একটা থাপ্পড় দেয়। আমি তো মেয়ের লাগে আমার মারলি হ্যাঁ তাহলে চল, শরীরে কিন্তু আমি প্রেম করুম আমি চল তোর রাখা দিয়ে দিই। তো যেতে যেতে মেয়ের বাড়ির সামনে যাই, তো বাড়ির সামনে আমাদের একটা ছোট ভাই মেয়ের লাভ লেটার দেয়। তো লাভ লেটার দেওয়ার পরে আমি ওর লাভ লেটারটা মেয়েটা থেকে নিয়ে নিই, তো আমি দিয়া লাভ লেটারটা পড়ি। তো মেয়েটা ভাই আমার এটা দিয়ে দেন, তো অনেক রিকোয়েস্ট করছে। তো মেয়েটা ফার্স্ট ওই দিন আমি কথা বলি ওর সাথে, তো আমি দিয়ে দিই। দিয়ে দেওয়ার প্রতিদিন মেয়েটা 8টা বাজে স্কুলে যেত, 1টা বাজে ছুটি দিত, তা আমি 8টা বাজে দাঁড়ায় থাকতাম গার্মের সামনে, মেয়েটা আসতো মেয়েটার সাথে কথা বলতাম ফ্রেন্ড হিসাবে। তো ভাই মেয়েটার আমার অনেক ভালো লাগতো, আমি বলার ভাই আমি ওর জন্য ঘুমাইতে পারতাম না, শুধু ওর কথা ভাবতাম বা ওরে নিয়া কক্সবাজার এগুলো ভাবতাম, কক্সবাজার চলে যাবো, এখানে চলে যাবো, ওখানে চলে যাবো, এখানে ঘুরতে যাবো, শুধু এগুলো ভাবতাম।
ওকে,
তো মেয়েটা আমার ফ্রেন্ড হিসেবে আমার সাথে কথাই বলে, এরকম ভালোই মজার দিন যায়।
মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ছিল জান্নাত, জান্নাতুল ফেরদাউস। তো আমি জান্নাত নামই ডাকতাম।
তখন আপনি বিভিন্ন খারাপ কাজের মধ্যে জড়িত?
হ্যাঁ তখন আমি অনেক খারাপ
কাজে জড়িত হচ্ছে।
হ্যাঁ তো আমার তখন আমি অনেক খারাপ কাজে জড়িত, আর চিন্তাই ডাকাতি বা এর টান দিই ওরে টান দিই এগুলো বলতেছি। তারপর এরকম করতে করতে প্রতিদিনই আমি মেয়েটার জন্য দাঁড়ায় থাকতাম, মেয়েটা আসতো 1টা বাজে আসতো, 8টা বাজে যাইতো, 11টা বাজে টিফিন দিত। তা আমি শেখ দিবি তোর ওর জন্য ওই যে বিলেট সাইন যারা বলে শেখ দিবিতে গেঞ্জাম করা অফ, কারণ আমার শেখ দি প্রতিদিন যাইতে হয়।
ওকে,
তো শেখ দি সব গেঞ্জাম বন্ধ, আমি শেখ দি যেতাম, শেখ দি পোলাপে টোলাপে চলতাম, ওর জন্যই শুধু বসে থাকতাম। তেম করতে 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 তো ওর সাথে রিলেশন থাকা অবস্থায় আমাদের একটা গেঞ্জাম লাগলো ওই পারে জিন্দিগিগুলোকে। তো আমরা গেঞ্জামে যেতেছি, যাওয়ার পথে একটা ছেলে আছে, ছেলেটার নির্দোষ ছিল ভাইয়া, শুনি একটা ব্রিজের নিচে আমি ছেলেটারে আর নায়ক নেকে যেভাবে মারামারি করে আমি ওরে বুকের ভিতর নিয়ে ওরে গিয়ার দিয়া পার দিই বুকের ভিতর। তো সাকিল ওরা হকি দিয়ে বাড়িটা দিয়ে হকি টকি ভেঙে ফেলায় আর আমি ওরে বুকের ভিতরে একটা পার দিই। পার দেওয়ার পরে ওই ছেলের কি করে ভুড়ি টুড়ি পড়ে গেল নিচে, ভাইয়া স্পষ্ট আমরা দেখলাম কিভাবে ভুড়িটা পড়তেছে।
এটা আপনি নিজের হাতে করেছেন?
হ্যাঁ এটা আমার নিজের হাতে করছি, ওরে তিনটা পার দিছি গিয়ারটা দিয়া।
পরে গুডনেস মাই গুডনেস
তারপর
ছেলেটার অপরাধ কি ছিল আরেকবার?
ছেলেটার অপরাধটা কোনো কিছু ছিল না, ছেলেটার অপরাধটা হলো আরে আমরা দুনিয়া যেতে বারাবারি যেতেছি ঠিক আছে, ওই রোডের ভিতরে আইসা অনেক ভালো ছিল ছেলেটা, অনেকই ভালো ছিল, ওই আমার ধুইরা বলতেছে ওই দরকার নেই গেঞ্জাম গুঞ্জাম করার, তরাই পাজা তরাই পাজা, তখন তুই কথা কনের কেনা এই কথা কেউ পারতাম এরা বুঝছি, সব রাগের মাথা ওটাই উঠাইছি। উঠানোর পর আমি আমার সাথে ছিল গাফফার আর একটা ছেলে রাশেদ, তা আমরা তিনজন একদরে কবরস্থান যাই, কবরস্থানটা আমরা রানীমহল চলে যাই, রানীমহল আমাদের বন্ধুবান্ধব থাকে, তো আমরা ওখানে চলে যাই। আর আমরা কোনো একটা বড় ঘটনা ঘটাইলে আমরা রানীমহলে গিয়ে সেইটা নিই, তো ওখানে আমার অনেক বন্ধুবান্ধব ছিল, তো আমরা রানীমহল চলে যাই, তো ওই ছেলেরা ভুঁড়ি যখন পড়ে যায় একটা লোকে গামছা দিয়ে বুড়িটা পেঁচায় রাইখা দেয়, পেঁচায় রাইখা দেওয়ার পরে আমরা রানীমহল চলে যাই, এটার জন্য মামলা টামলা হয়, আর মামলা হয় না এটা জিটি হয়েছে, তো যাক আমরা রানীমহল যাই, রানীমহল যাওয়ার পরে কি করে রানীমহল আমরা ওই দিন রাত থাকি, থাকার পর পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা গ্রামে রওনা দিই আমাদের গ্রামে নোয়াখালীতে, তো নোয়াখালীতে একদিন থাকি, ওরা চলে আসে রাশেদ আর গাফফার চলে আসে, চলে আসার পর আমার আর ভাইয়া ভাল লাগে না, আমি শুধু জান্নাতের কথাই ভাবি। তো পরের দিন আবার আমারও ভাল লাগে না, আমিও চলে গেছি, তো আমি চলে গিয়ে আমার বড় বোনের বাসা মদনপুর, আমি মদনপুর থাকি একদিন, তো বোনের বাসা থাকুন কেমন লাগে, তো আমি আমার ভাইয়ের কই ভাইয়া মনে মনে চাকরি করতো ওখানে একটা লোক ছিল সিদ্দিক বাবু, আমাদের সিনিয়র ভাই ছিল, হ্যাঁ জিটি করছে আর জরিমানা করছে, জরিমানাটা দেওয়া হয়নি। তো যাক ওই কি করলো, ওরা তো নোয়াখালী চলে আসে, আমি গাজীপুর চলে গেলাম, তো গাজীপুর গেছি, গাজীপুর গেছি পরে আমার ভালো লাগে না, এখানে আয়া পড়ছি, আয়া পড়ার পর আমি গাফফারগুড় গ্রামে চলে গেলাম, আবার আমি ঢাকা আসার পর গাফফারগুড় গ্রামে গেলাম, গাফফারদের গ্রাম হলো সোনারগাঁও, আমি সোনারগাঁও যাই, সোনারগাঁও যাওয়ার পরে তো গাফফার গ্রামে একদিন থাকি, ওদের গ্রামে থাকার পর আর কয়েকদিন মানুষের ব্যস্ত থাকুম, আমি চলে আসি, আসার পর শেখ যাওয়া আমার মনটা তো শুধু জান্নাতের কাছে, তো আমরা সবাই পরে গাফফারও আমার সাথে আসে, গাফফার আসে তিনজনই আমরা আসি, আসার পরে আমি সবার ফার্স্ট এলাকায় ঢুকি, আমি কিন্তু এক নাম্বার আসামি ছিলাম ভাইয়া, আমি সবার আগে ফার্স্ট এলাকায় ঢুকে দিই, আর আমার জান্নাতে ছাড়া বাল্লা তখন একটু দেখিনি, তো আমি সারা রাত একটা কারখানায় ঘুমাইছি শেখদির ভিতরে, একটা ফ্রেন্ডের কারখানা, ওদের কারখানায় ঘুমাইছি, ঘুমানোর পরে তো আমি কি করলাম সকালবেলা ছয়টা বাজে স্কুলে যাইব।
আচ্ছা কোন ক্লাসে পড়তো মেয়েটা?
তখন সিক্স থেকে সেভেন উঠছে।
ওকে
তো স্কুলে যাইব, তা আমি ছয়টা বাজে খাড়া দিচ্ছি, খাড়া দিচ্ছি জান্নাতে দেখছি, আর আমার কইতেছে সিদ্দিক বাবু, মানে আমার তো ভয় কাঁপতেছে, আমার আইলে রেস্টে পাইলে আমার খবর আছে, হ্যাঁ পিস্তল পিস্তলে আমাদের হুঁশ আছে সিদ্দিক বাবু মেশিন টেশিন দিয়ে, তো কি করলো আমি ওরে দেখি তো আমি একটা হাসি দিলাম, আর আমার মনে হয় আমার মতো খুশি তখন পৃথিবীতে কেউ নাই, তো এই গ্যাঞ্জামের ভিতরেই একটা মেয়ের সাথে আর আমার রং নাম্বারের পরিচয়, এই গ্যাঞ্জামটা উপস্থিত থাকে আমি এলাকায় যেতাম না বুঝছেন ভাইয়া, যেমন বাইরের সাইডে যে বন্ধুবান্ধবরা ওদের ওখানে গিয়ে বসতাম, বা শেখদি বা বাসপট্টি বা ধুনিয়া বা কাজীগাঁও, তো আমি বললাম ভাইয়া মনে মন আমার তো একে ভালো লাগতেছে না, আমার একটা মেয়ের নাম্বার দিই কথা কম,
কাকে বললেন?
এই ছেলেটার নাম হলো নুর ইসমাইল, আমাদের বন্ধু ছিল,
বন্ধু সার্কেলের ছিল। আচ্ছা
হ্যাঁ, তারপরে আমার একটা ক্লাসমেট আছে নাম মিলা, ওর সাথে কথা বলে বলতে পারো, তো আমার আরে আমার ফেসটা এখন আপাতত আল্লাহর রহমতে ভালোই হয়েছে, তখন অনেক খারাপ ছিল, আরে হিরুন চিদের মতো যেটা বলতে বলা যায় ওরকম ছিল, তো কি করি ওই মেয়েটার নাম্বারটা দেয়, তার নাম্বারটা দেওয়ার পর আমি কথা বলি ফ্রেন্ডশিপ করি মেয়েটার সাথে, তো এরকম কথা বলতে বলতে মেয়েটার সাথে আমার অনেক দিন দেখা হয়, দেখা করি, আমি বলতাম তুমি আমার এমন জায়গায় থাকো, তোমার নাম এইটা, তো সব মিলে মিলের পর কথাবার্তি বলি, কথাবার্তি বলার পরে তো ওদের সাথে আস্তে 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 তখন আমি কিন্তু জান্নাতকে ভালোবাসতাম, ওর সাথে জাস্ট আমি টাইম পাস করতাম, আমি কথা বলতাম।
ওকে
যাক মিলার সাথে এরকম আমার ভালো রিলেশন হয়ে গেল ফ্রেন্ড হিসাবে, ও আমার সবকিছু শেয়ার করে, আমি ওর সবকিছু শেয়ার করি কথাবার্তি বলি, তো আমি আমার তো মন হলো জান্নাতের দিকে, আমি জান্নাতকে খুব ভালোবাসতাম, তুমি করতে 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 একদিন শুক্রবার ছিল, তখন আমাদের এই মামলাটা আর প্রবলেম সলভ হয়ে গেছে, আমরা এলাকায় যেতে পারতাম।
প্রথম মামলা
না না সেকেন্ড মামলা যেটা ওই যে বুড়ি ফালাই দিচ্ছে, প্রথম মামলা ছিল মারার মামলা, লাইফে ফার্স্ট
যখন সেকেন্ড মামলাটাও খেয়েছেন আপনি, আপনি বললেন যে জিডি করেছে, ওটা কি মামলা করেছিল?
এই তো ওইটা বিচার হয়েছে, তো
ও জিডিটা সলভ করে ফেলছেন,
হ্যাঁ
মামলা হয়নি আলটি,
না না ওইটা মামলা হয়নি,
এটাই বলছি আমি। হ্যাঁ ওকে
তো ওই প্রবলেমটা সলভ হয়ে গেল, সলভ হওয়ার পরে তো যাক আমরা যাই এলাকা, তখন আমরা যেতে পারি, তো একদিন শুক্রবার তো মিলায় আমার বলতেছে, আর মিলা সাহেব আমি আমার কিস্তি সেগুলো হয়
কিস্তি বলতে কি আপনার পাশেই ছিল মেয়েটা নাকি ফোন?
আমরা শনিয়াখা থাকতাম, ওরা কাজলা থাকতো,
দেখা করতেন?
হ্যাঁ দেখা করতাম, ওই স্কুল টাইমে দেখা করতাম, টিফিন টাইমে দেখা করতাম।
আচ্ছা
তো ওর সাথে আমার ফার্স্ট একবার ফিজিক্যাল রিলেশন হয়ে যায় ওদের বাসায়, আমার বলছে আমাদের বাসায় কেউ নেই, তাই আমি আসবো কাছে আসো, তোর সাথে আমার ফার্স্ট ফিজিক্যাল রিলেশন হয়, হওয়ার পর এরকম যে ওর সাথে আমার প্রায় দুই তিন মাস রিলেশন হয়ে যায়।
ওকে
তো যাই যাওয়ার পর একদিন শুক্রবার দিন, তো আমি আমার একটা বন্ধু ফয়সাল, ফয়সাল বর্তমানে সৌদিতে আছে, আর একটা ছেলে মাসুম ওই ঢাকার শনিয়াখাতে আছে, আর আর ছেলে শান্ত ওর বাড়ি কাজলা।
ওকে
তো আমি মিলারে করেছি, মিলা আহ আমরা ফিজিক্যাল রিলেশন করুন, আমাদের বাসায় লোক আছে করা যাবো না, আমি তো আমার একটা জায়গা আছে, কোথায় তোমাদের বাসার পাশেই কাজলা, কোন জায়গায়? আমি কই মনে মনে এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, তো আমরা যাই। তো কাজলা আশিক বিপ্লাটার নাম শান্ত আশিক, ঠিক আছে? ওর নাম শান্ত আশিক ধনটাই তোদের বাসে নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে ওদের আর বাড়ির নিচে একটা পান দোকান আছে, পান দোকানের পাশে একটা ছোট রুম আর গোডাউন হিসাবে মনে ইউজ করে ওই রুমটা আমাদেরকে দেয়। তারপর ওরা ছোট দোকানটা বসে দিচ্ছে, আমি ভিতরে, আমি আর মিলাই ভিতরে, ওরা আমার ভিতরে ফিজিক্যাল রিলেশন সব হয়ে যায়। তা আমি বাইরে করতেছি, তারা যা, ঠিক আছে? তা আমি যাওয়ার পর ফয়সালে গেছে, ফয়সালে যাওয়ার পর শান্ত গেছে, শান্ত যাওয়ার পরে মাসুমে ঢুকছে।
দাঁড়ান দাঁড়ান, মানে আপনার গার্লফ্রেন্ড ছিল না মেয়েটা?
হ্যাঁ, মেয়েটা আমার গার্লফ্রেন্ড ছিল।
তো মেয়েটা আপনার গার্লফ্রেন্ড ছিল বলে মানে এটা কি হলো তাহলে?
আমি আর আমি নিজে পরে আমি ওরে বলতেছি তারা যা।
আপনি নিজে থেকে?
হ্যাঁ, আমি নিজে ওরে বইলাই গেছি তোদের।
The language he is using, it should not be on air in radio. That's why we are using some mute sound. Okay. খুবই বিকৃত একটা মানসিকতার, মানে বন্ধুত্ব সম্পর্ক থেকে এই ধরনের সম্পর্কের দিকে চলে যাওয়া। ছি 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 ছি,
ওই মেয়েটার নাম্বার আমার কাছে আসছে ভাই, আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই, এই জন্যই আপনাদের কাছে আসা। এখন ওর নাম্বারটা আমার কাছে আছে, কন্ট্যাক্ট করলে করা যাবে।
আমি জাস্ট আপনাকে পুরো গল্পটা রিভিল করতে বলছি, আপনি বলুন তারপরে কি হলো মেয়েটার কাছে। আপনি এই মেয়েটাকে আপনি প্রথমত গার্লফ্রেন্ড বানিয়েছেন, তারপর এই ধরনের একটা কাজ করেছেন এবং পুরো বন্ধুদেরকে দিয়ে আপনি রেপ করিয়েছেন।
হ্যাঁ, তারপর আমার পর ফয়সাল যায়, ফয়সালের পর শান্ত যায়, শান্তর পর মাসুম যায়, মাসুম যাওয়ার পরে শান্তর বাবা আমার বাসায় চলে আসে।
শান্তর
বাবা?
ওকে। তারপর
তো বাবা আইসা মেয়েরও মারে, আমি আমার বাসা থেকে বের হয়ে গেছি, আমি আমারটা করার পরে আমি বের হয়ে গেছি। তো ফয়সাল, মাসুম, শান্ত ওদেরকে আর অনেক মারধর করে, মারধর করার পর আর অনেক শান্ত বাপে মারধর করে, পরে কিছু বলে না। আরে হ্যাঁ, ছেলে জড়িত ছিল দেখা।
মেয়েটার কি অবস্থা তখন?
মেয়েটারও মারে, মেয়েটা চিৎকার করে আমার কাছে কান্নাকাটি করে। এর যদি প্রমাণ চান তাহলে আমি দুইটা নাম্বার দিই, দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন।
মেয়েটাকে আমি নাম্বার দিয়ে ফোন করে এই ধরনের কথা জিজ্ঞেস করাটা কি উচিত হবে?
না, ওই
আমি কোনো প্রমাণ চাচ্ছি না, আপনি যেহেতু ভুল করেছেন সেটাই বরং এখানে স্বীকার করাটা। আমি মেয়েটার কাছ থেকে কি প্রমাণ চাবো বলেন? এটা তো আসলে
না, এটা কি তোমার সাথে ঘটছে কি
না? না,
ওই তোমার কাছে ক্ষমা চাইতেছে এই জন্য।
না, ক্ষমা আপনি চাইতে পারেন রেডিওতে, এবং সে যদি শুনে থাকে সে আপনাকে ক্ষমা করবে কিনা সেটা তার সিদ্ধান্ত, কিন্তু আমি আমি আপনার হয়ে অ্যাডভোকেসি করতে যাবো না তার কাছে। আপনি আপনার স্টোরিটা বলুন। হ্যাঁ, তারপর কি হলো?
তারপর তোরা বলতেছে কয় তুই যাই না শুনে তুই এয়ারপোর্ট সস এগুলি সেগুলি আদি যাবি। তা আমি কিছু চকর কাম তোরা করছিস না, তোদের জন্য আসতে তো আমি বলে পলিটিক্যাল হিসাব নিলাম। তোরা কি ফয়সালা আবার কি মেয়েটার পার্স নিয়ে আসে?
পার্স?
হ্যাঁ, আর মেমোরি কার্ডটা নিয়ে আসে।
ওকে,
তো আই না ফয়সালে কয় আমার রিক্সা আবার আমার উঠে গেছে, আমি পার্স লইছি আর মেমোরি কার্ড লইছি। আমি কিছু তোর খুশি। এরকম করতে করতে আমাদের সিনিয়র ভাই তাদের সাথে মারামারি লাগলো রায়েরবাগ, রায়েরবাগের পোলাপিতের সাথে। তো ওই গ্যাঞ্জামটা লাগছে ফার্স্টে দুপুরবেলা, তখন বৃষ্টির সিজন ছিল। তো এই যায় গ্যাঞ্জাম করতে যায়। তো যাওয়ার পর আমাদের সিনিয়র বেরা মাই খেয়ে আসে, মাই খাওয়ার পাশে রাত্রে পরে শুক্রবার আসে, শুক্রবার রাত্রে আমরা সবাই ঢুকি। ঢুকার পর ভাইয়া বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের গ্যাঞ্জাম যেন হলও বন্ধ ছিল, সিনেমা হল যেটা ওইটাও বন্ধ ছিল। তো আর না হইলো 15-20 জন মানুষ কোপ খায় আমার হাতে।
কি দিয়ে কোপ দেন?
এটা একটা আর বড় একটা দল চাকু আছে।
কি চাকু?
আরে আমরা দল বলতাম।
দল কেন বলতেন? কি ধরনের, কি দেখতে হবে, দেখতে কিরকম?
আরে গরু জবাই করে না যেটা দিয়ে কোরবানির সময়, ওগুলো।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি ছোট্ট একটা বিরতি নেব, আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদের সবাইকে জানিয়ে রাখি আগামী সপ্তাহে প্রচারিত হচ্ছে JBSB Uncensored, যেটাকে আমরা বলছি মাসের একটি সপ্তাহে প্রচারিত হয় প্রতি মাসের শেষ সপ্তাহে। অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে আরও একটি আনকোরা আনসেন্সর্ড এপিসোড আপনার জন্য অপেক্ষা করছে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself.
আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর যে টিভি রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আসিফের জীবনের অপ্রিয় সত্য। আসিফ, আমরা যেখানটাই ছিলাম ঠিক সেখান থেকে শুনতে চাই, কোপ দেন। তারপর
তারপর ওই গ্যাঞ্জামের ভিতরে প্রায় 20 জন আর মানুষ, ওগুলোতে কোনো দোষ ছিল না। আর গ্যাঞ্জামের থেকে বেশি মানুষ আউট মানুষ খুব খেয়েছে, হলের মানুষগুলো ছুটি দিচ্ছে যখন শো শেষ হয়ে গেছে, যেটা বলে হলের মানুষগুলো বের হইতেছে আর আমি তোদেরকে মারতাছি, আমরা ওদেরকে মারতাছি, আমি আর আমার সামনে যারা আইতেছে নগরী কোবাইতেছি, একটা অনেক প্রাণ পড়ছে, অনেক শরীর, অনেক মানুষের এই গ্যাঞ্জামটা রায়ের অনেক মানুষই দেখছে, বাস্তবাড়ি পুরো লাইভ শো দেখছে এগুলা। তো অনেক মানুষের মারি, মারার পরে তো এই গ্যাঞ্জামে জরিমানা করে আমাদের মেম্বারে, উনি মেম্বারে জরিমানা দেয় উনাদের গ্যাঞ্জামকে। আমাদের কোনো এটার ভিতরে আমরা কিছুই ছিলাম না, আমরা জাস্ট গেছি গ্যাঞ্জামটা করার জন্য।
আপনি যে কোবাকুবিটা করলেন, এটা করার আগ মুহূর্ত থেকে আপনি কোনো ড্রাগ নিতেন
না?
নরমাল,
আমি নরমাল, আমি সবসময় সেটাকে যারাই থাকে সবাই জানে আমি নরমালি এত কিছু করছি। আমি বিরিয়ানি খাইতে গিয়া আমি জাস্ট আমার লোক এক কথা দুই কথা তরকারি তো কি লাগছে আমি বিরিয়ানিওয়ালার খুব।
ওকে ঠিক আছে, কোপালেন। তারপর
তারপর তো এরকম আমি অনেক মানুষের ওখানে কুপ কুপ খাই, আর সাধারণ মানুষ অনেক মানুষ কুপ খায়, তার জন্য আমার অনেক খারাপ লাগে নেক্সটে। আমি শুনতে পারছি যে অনেক মানুষ শুনছে ভাই আমি ছিলাম না, আর এলাকার অনেক মানুষ কুপ খাইছে তো ভাই আমি ছিলাম না এমন কুপ খাইছি। তো এরকম করতে করতে যায় তো ঈদ আইসা পরে তো জান্নাতের সাথে এরকম আমার প্রতিদিন তখন কথা হয় ফোনে, আমার ফোন দেয়, আমার ওই নাম্বারটা দিই, আমার ফোন দেয়, কথাবার্তি হয়। হওয়ার পরে ঈদ আসে, ঈদের দিন আর ঈদের আগের আগের দিনের আগের দিন আমি ফয়সাল আর একটা ছেলে দোলন আমাদের বন্ধু, আমরা তিনজন চাকরি লাগাই, চাকরি যেটা বলে ভাইয়া ঘুমে ট্যাবলেট, তো ঘুমে ট্যাবলেট তো আমরা 300 টাকা শুধু ঘুমে ট্যাবলেট নিচ্ছি, আর দিতে 500 টাকার আবিজাবি মিক্স করছি।
আচ্ছা,
তো আমরা খায়া ছাদের থেকে শুধু নামছি, আমরা তিনজনই খাই ছাদের থেকে নাইমা ভাইয়া, একটা চা দোকান আছে আমাদের এখানে দুলাল ভাই, তো দুলাল ভাই চা দোকানে আইসা আমি শুধু এক গ্লাস পানি খেয়েছি, আমি কই দুলাল ভাই এক গ্লাস পানি দেন তো, আমি শুধু পানিটা চাইছি, আমি পানিটা খাইছি কি না খাইছি আমি বলতে পারি না, আমি ওখানে পড়ে গেছি। ফয়সালে দেখলাম বোতল টোতল হয়ে পড়ে গেছে, আর দোলন আমাদের আগেই বাসায় চলে গেছে। তারপরে কি হয়েছে কইতে পারি না, তো বাসায় গেছি, বাসায় অনেক কান্নাকাটি, মরে গেছে আমার ছেলে, বা ফয়সালের বাসার সেম কাহিনী, ফয়সালের মা আমার বুঝতেছে আমার মায়ের ফয়সালের, পরে আমার আমার মায়ের অনেকক্ষণ থাপ যায়, আমি থাপ থেকে হুম হুম শুধু এগুলোই করি আর কিছু না, আবার ঘুমাই গেলাম। তো 3-4 দিন পর আর একটু ভালো করে জ্ঞান টেন আসছে, আসার পরে ঈদ চলে গেছে, এর ভিতরে চান্নাতের আগের দিনের কাহিনী।
ওকে,
তো এর ভিতরে ঈদ চলে গেছে, ঈদের পরের দিনের পরের দিন হয়তো ঘুম ভাঙছে, আমি পুরা সুস্থ মানুষ হয়েছি। হওয়ার পরে চান্নাতের বাসা দিয়ে জান্নাত চলো ঘুরতে যাই, আজকে না ঈদ ওই কিসের আজকে সাইজম্যান করে নেয় না, আপনার কয়টা ফোন দিচ্ছি দেখেন, পরে সব যা কিছু করি না, তা আমি ওদের বাসায় গিয়া ওরা মরে যায় বলছেন কারণটি আপনি মেয়ে আমার অনেক ভালো লাগে মেরে দিয়েছি, তো মায়া আমারে কিছু না বললা বুঝা টুজা বাসা পাঠিয়ে দিছে, আমি চলে আসছি, আমি ওর ডিস্টার্ব করতামই, ওর ভাই আমার মারছে একবার, আর এই কেটি আছে না কেটিটা পারবে, তোর ভাই চলে আমি অনেক কিছু করতে পারতাম দেয়া, আমার এলাকার ভিতরে যতটুকু পাওয়ার ছিল ওর ভাই হিরুঞ্চি টাইপের ছিল, সেখানে করতো কেউ দাম দিত না, তাই মারছি আর অনেক মানুষ ওর মারতে চেয়েছে, তা আমি কিছু করতে দিইনি, আমি না কিছু করতে থাকুক যা গেছে হয়ে গেছে, আর আমি ওর ভালোবাসতাম এই জন্য ইয়ে করে, তোর আমার একবার সাথে থেকে টাকাটা ফালাও দিচ্ছে, আর সিঁড়ি আছে না সিঁড়ি টাকাটা ফালা দিচ্ছে আমার জান্নাতে, বৃষ্টির দিন ছিল তা আমরা খেলতে যাবো ফুটবল, তো আমরা বল এমন করতেছি তো বৃষ্টি পড়তেছে, তা আমি হঠাৎ করে চেয়ার আর ওই জান্নাতে যে পাশে থাকতো ওই ছাদে টাকা হঠাৎ দিয়ে জান্নাতে ছাদে, আর মল্লিকা এখন সিয়াবের গার্লফ্রেন্ড মল্লিকা তো ওই ছাদে থাকে, ছাদে থাকার পরে আমি ছাদে যাই, তো ছাদে যাওয়ার পরে আপনি কি লজ্জা সরম নাই কে, আমি তো আর বাল্য সিঁড়িকে তো আর বিরক্ত হয়ে যাচ্ছে, আমি কোনো ছেলেগুলো ফেসলাম করি আপনার লজ্জা সরম নেই, আমার ধাক্কা দিচ্ছে ধাক্কা দিচ্ছে, আমি পড়ে গেছি, ওই ধাক্কাটা শয়তানি পেরে দিচ্ছে, আমি সামনে ছিলাম দেখে ধাক্কাটা রয়েছে, আমি পড়ে গেছি, পড়ে গিয়ে আমি অনেক ব্যথা হয়েছি, তো চিকার মারছে না, আমি আবার ভয় নেমে গেছি, তো নেমে যাওয়ার পরে আমি ওর ডিস্টার্ব করতেই থাকি, ডিস্টার্ব করতেই থাকি, তো আমার বলতো আমার বিয়ে ঠিক ওর সাথে আমার প্রতিদিন ঝগড়া হইতো, ফোন গালাগালি করে ফোন কেটে দিত, আবার ফোন দিত, ওই নিজেই ইচ্ছা ফোন দিত, আমি কখনো ওর বাসায় ফোন দিতাম, কিন্তু ওর তো নিজের একটা নাম্বার ছিল না, ওই গ্রামের নাম্বার তারপর সব নাম্বারই আমার কাছে ছিল, তো এরকম করতে করতে আরেকটা মেয়ে যে ভয়ানক কাহিনীর মতোই আরেকটা মেয়ের সাথে আমার পরিচয় ঐশী, ওর আমি ছোটবেলা থেকে চিনতাম, ওর আমি উষা পেতাম, উষা ঘুষা এরকম করে দুটাই তোর সাথে আমার রিলেশন হয়,
ওকে
জান্নাতের সাথে রিলেশন থাকা অবস্থায়,
ওকে
আর ভাই জান্নাতের সাথে কখনো আমার প্রেম হয় না, আর ভাই আমার সব কিছুই আমার সাথে অনেক কথা বলতো, আমি যেখানে বলতো যেটা বলতাম ওটাই রাখতো, কিন্তু কখনো আমার ভালোবাসি এই কথাটা বলিনি, তো ওই সিনেমায় একটা মেয়ের সাথে আমার রিলেশন হয় অনেক দিন থাকে, আর ওই মেয়েটা অনেক খারাপ ছিল, তো প্রতিদিন আমরা হলে ছবি দেখতে যেতাম, প্রত্যেক দিন এমন কোনো দিন বাকি নেই আমরা ছবি না দেখতে যেতাম, এক ছবি আমরা হলে গিয়ে আর আবি জাবি জিনিস করতাম কিস টিস এগুলো করতাম, তো করতে করতে যায় যাওয়ার পরে অনেক সময় যায়, তো একদিন ওরা শেখদি থেকে বাসা ছেড়ে কাজলা চলে যায়, তো কাজলা হলো কাজলা যায় কি এর কথা
ঐশী
ঐশী, তো কাজলা গিয়ে কি এর ওই কথা কইব দেখ, ওই গেছে গেছে একদিন আমার একটা সিনিয়র গেছে আমিন, তো আমি নে আমি মামা চলো তো মেলে ঘুরে আসি তো ওই সিঁড়ি নিয়ে আসি আমার পর আমাদের একটা বাংলা বাড়ি আছে বাংলা বাড়িতে ওই সিঁড়ি ঢুকাই দোকানের পর আমি ফার্স্ট ফিজিক্যাল রিলেশন করি আমি করার পর আমিন মামা যেটা আমাদের সিনিয়র ভাই আমিন আর একটা সিনিয়র ভাই আছে বাবু এরা দুজন আমার পরে যাও যাওয়ার পরে ওই সি মেয়েটা
আপনি আমাকে বলেন আগের যে মেয়েটা ছিল জান্নাত যার সঙ্গে আপনি কাজটা করলেন
না না কাজটা করছি মিলার সাথে
তো মিলার সঙ্গে কাজটা করার পরে মিলার ফ্যামিলি থেকে কোনো প্রতিক্রিয়া হয়নি মিলার থেকে কোনো স্টেপ নেয়নি
মিলার ছিল আমার বকাবকি করতে আর
এছাড়া কোনো স্টেপ নেয়নি আপনি একই কাজ এই ঐশি মেয়েটার সঙ্গে করতে যাচ্ছেন এবং করলেনও কতজন এই কাজটা করছেন আপনারা
টোটাল আমরা তিনজন
টোটাল তিনজন এই কাজটা করছি
এর আগে করছি চারজন এরপরে
তারপরে কি দাঁড়ালো রেজাল্ট
তারপর করার পরে তো ঐশি ভালোই ছিল
আপনি আপনার এই এইরকম ভাবে মেয়েদেরকে পটিয়ে কাজগুলো করতেন আপনার ফ্রেন্ডরাও কি মেয়েদেরকে পটিয়ে আপনাকে সব কাজ দিত
না আমার কখনো দেয়নি
আমি যতদূর জানি যে এক ধরনের ডিল হয় ফ্রেন্ডের মধ্যে যে যে পটাবে সে সবার সঙ্গে এইসব বিষয়গুলো শেয়ার করবে তাহলে আপনি ওদেরকে কেন নিয়ে আসতেন এইসব ব্যাপারে আপনি একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করছেন
আমি জাস্ট মজা করে চলতাম আমি থাকুম তারা এরকম বলে নি কিন্তু আমরা ওরা এটা নিয়ে অবশ্যই দেখছি তারপর আমিনে আর আমিনে আনি আর রইল ওই সিমেটা ওর হুন্ডা দিয়ে কাজলা দিয়ে আসি
ওই সিমেটা মেয়েটা কি বলছিল
ওই মেয়েটা কিচ্ছু বলেনি আমার কিছুই বলেনি ওই মেয়েটা খারাপই ছিল তোরা কাজলা দিয়ে আসি দিয়ে আসার পর আমরা এসে পড়ি এসে পড়ার পর আমার আবার সিনিয়র বলে মারে আমার বন্ধুরা আমার মারে মারার পর ঠিক আছে ক্লিয়ার করলি আমি দেখি লেগে রামগোটা দিকে আমি ওদেরকে আগে বলি দোস্ত ওই সিরাজ কানমো ওই সে আমার আমি অনেকদিন পর কাজলা যাওয়া তো আমার ফোন দিছিল তখন দিয়েছি আমরা মিট করবো আমি আমার বন্ধু সাজুরে বলছি টিটুরে বলছি জাফারে বলছি শাকিলে বলছি আমি দোস্ত ওটা আনমো তো জায়গা বল কর ওরা না করে দিবো আর কথাবার্তি কমু না তো তারা না দরকার নেই হুদ দেয় পরে কী করলাম তো আমি নিজে যখন কইছি আমি নিজে রাজি হয়েছে তো পরে মেয়েটার আবার আমরা কী করি কাজলা দিয়ে আসি তো মেয়েটা আমার কিছু বলেও নাই আমি কিছু করি
আপনাকে গায়ে হাত তুললো তারপর
হ্যাঁ আমার বন্ধুরা আমার মোবাইল ভেঙে ফেলাইছে তারপর আমার শরীরে হাত দিছে হাত দেওয়ার পর আমি ওগুলো কথা বলি না ওগুলো যেমন তো আমার অপরাধ ছিল আমি কাজটা করছি আমি বুঝছি আমি আমার তোকে খুঁত পাবো না আমি তোকে খুঁত পেলে তোকে মারবো এরকম চিন্তা ভাবনা পরে যাক ওই দিন গেল গা তারপর এরকম করতে করতে তো আমি সব কিছু ছেড়া আমি জান্নাতের পিছি ঘুরতেছি তো ঘুরতে ঘুরতে এর ভিতরে নেশার জগতে যাই ওই শাকিল ছেলেটা ওর সাথে নেক্সট আমি আবার বাবাকে খাওয়ার পরে তারপর খাই হইলো যে আমিন মামা যেটার বললাম খেয়াল লোকে তুমি খাইতে খাইতে তো যাই অনেকদিন খাইছি তাই আমার একটা আমার নেশা হয়নি আর যদি আমার খাইতে হইব বেটা না খেলে চলতেছে না বা শরীরে রক্ত চলা বন্ধ হয়ে গেছে এরকম আমার তখন হয় নাই তা আমি কী করলাম আমাদের এলাকায় সিনিয়র ভাই তো হেরাত বিষয় দিয়েছে তাই একটা লোকে করবার নেই আইসে পড়লেন আমি একটা একটা লোকে গরু কিনতে যাই আমি গরু কেনার আর ওই লোকের টাকা চিন্তাই করি
কীভাবে করেন
এটা করে ওই লোকটা যাইতেছে তো আমরা তো জানি না ওনার লাগে এত টাকা আমি আমার সাথে দুইটা ছেলে ছিল
কীভাবে জানলেন টাকাটা
আমরা জানি না ওনার কাছে এত টাকা
জানতেন না আপনারা
না না জানতাম না এত টাকা যে আরে আমার কথা হলো আমার একটা সেট লাগবো সেট ফিডিং দিমো আর কয়েক টাকা হইলে চলবো এরকম ইচ্ছা তো আমার লোকের দুইটা পোলা ওই দুইটা পোলা নসুই বলতে বোঝা যায় নসুই যেটা আর ওরা যেটা বলবো ওইটাই আর আমরা ওগুলো নসু বলি যোগলু বলি নসু বলি তো দুটা নসু পোলা আমি কিন্তু চলতো ফিডিং দিবি আয় কয় তুই কেউ বাইক যাস না আমি গো আমি ফিডিং খেলে সবাই সমান বাঙালি আমি এক টাকা বেশি নিবি চল দিন সমান বাঙালি পরে আমি যাই আমি যাওয়ার পরে আমি বলেছি এক কথা দুই কথা আমি ওই লোকের সাবধান শুরু করছি বুঝতে সাবধায় থুবড়াইয়া তারপর ওই লোকের চিক চুক করে টাকা টুকা লয়ে বসছি তো যখন টাকা টুকা লয়ে লেছি তখন দিই কাছে অনেক টাকা পঞ্চাশ হাজার টাকার মতো পরে শুনছি এটা গরু কেনার টাকা তো ফিডিংটা খাওয়ার পরে আমার নামটা পড়েনি ফিডিং কিন্তু পুরো শুরু করছি আমি কিন্তু নাম পড়ছে আমাদের সিনিয়র বেস্ট আমি একটা ইটের উপরে দাঁড়ায় ছাত্র দিয়েছি তো সিনিয়র বেড়া তো দেখাইছে দুখাইছে পরে আমার আর কিছু এটা লয়া আর জানতো আর অনেক মানুষই জানতো এই কাজটা আমি করছি কিন্তু নাম পড়ছে সিনিয়র বেগা তো আমি এলাকায় আহি না তা আমি শেখ দি যেটা বললাম ভাইয়া ওখানে একটা চাদর মানে ওখানে বয়ে থাকি একটা ছেলে আছে ওই ছেলেটারও অনেক নাম দাম ছিল নাম হলো লম্বু রাফেল সেটা আমি সবাই চিনি শেখ দির ভিতরে আমাদের বন্ধু আমি বললে যাইতাম তো আমি টুকটাক ওই টাকা করলাম আমি খরচ মরচ করে ভেঙে ভেঙে ফেলাই কক্সবাজার দিয়া তা আমি ওই শেখ দি গিয়ে বয়ে থাকলাম তো রাফেলের লোক আমার ভালো আমি আগে থেকে রাফেলের সাথে আমার ভালো রিলেশন ছিল তো রাফেলের আমি আর ফিডিং দিতাম আর বাবা খেতাম ফিডিং দিতাম আর বাবা খেতাম আর 500 টাকা দিল সেটা মারলাম তো আমি না আমরা দুজন খাইতাম এরকম করতে করতে এটা পুরো আমার নেশা হয়ে গেছে এটা আমার পুরো নেশা হয়ে গেছে যেমন এই জিনিসটা ভাইয়া সব নেশা ঘুম দেয়নি সে ঘুমটা কায়া নিয়ে যায় এটার মতো খারাপ আমার মনে হয় না পৃথিবীতে কোনো নেশা আছে তো এরকম করতে করতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় ঠিক আছে প্যারালাইসিস রোগীর মতো হয়ে যায় আমরা এটা প্যারালাইসিস পেতাম সারাদিন আর ঘুমাইতাম না, সারা রাইতে ঘুমাইতাম না, ফিডিং ফুডিং খাইয়া ঘুমাইতাম, এগুলা খাইতাম, আর ঘুমে দলে এটা খাইতাম। তো অবস্থা অনেক খারাপ, এটা খাইলে ব্যায়াম মুখে রুচি নষ্ট হয়ে যায়, তারপর পেটে অনেক ক্ষতি হয়। যে আর ঘুম আর খাবার যদি আপনি না খাইতে পারেন,
কি ড্রাগ এটা?
এটা ইয়াবা ট্যাবলেট।
ইয়াবার কথা বলছেন, ওকে।
তো এই জিনিসটা খাইলে আর দুইটা জিনিস, আপনি যদি ভাত না খেতে পারেন, ঘুমাইতে না পারেন, তাহলে আপনার শরীর একবারই দুর্বল হয়ে যাবে। আর এটা খেলে ভাত খাইতেও খাওয়া যায় না, ঘুমও ভালো করে হয় না।
তাহলে কেন খান? ক্ষতি তো করে।
হ্যাঁ, ক্ষতি অনেক ক্ষতি করে, আমি নিজেও বুঝতে পারছি। যেমন চিড়া জিড়া ছুলা জায়গা, তারপর আমি নিজেও বুঝতেছি আমার ভিতর অনেক খারাপ লাগতেছে।
তাহলে কেন দেন? মানুষ তো মানুষ ট্র্যাক নাই ভালো লাগার জন্য।
এটা এই নেশাটা ভাইয়া, আরে আপনি যদি আরে বলে আয় খাবি কিনা, ঠিক আছে, এটা আপনার প্যারা উঠে যায়। খাই কি হইব আপনি? ইন্ডিয়া বর্ডার, ইন্ডিয়ার থেকে অনেক ফেন্সি খেয়েছি, কিন্তু কখনো নেশা হয়নি। এটা যে টাকাটা কিনা খাইতে হইব, আর এটা 8-10 বার খাওয়ার পরে এটা একটা নেশা হয়ে
গেছে।
এম করতে করতে অনেক দিন যায়, যাওয়ার পর এটা 2015 সালের ঘটনা। তো এর ভিতরে জান্নাতের বিয়ে হয়ে যায়।
আপনার গার্লফ্রেন্ড?
হ্যাঁ, 22 আগস্ট 2014 সালে জান্নাতের বিয়ে হয়ে যায়।
ওকে,
বিয়ে হয়ে যাওয়ার পর দেখ বিয়ে হয়ে গেছে, আমার জন্য কিন্তু মেয়েটার বিয়ে দিচ্ছে। দেখ ক্লাস 7 এ থাকি, মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছে।
মেয়েটা না, আপনার অত্যাচার থেকে বাঁচার জন্য?
হ্যাঁ, একমাত্র আমার জন্য। এর থেকে এত তাড়াতাড়ি ওর বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না ওদের বাবা মা।
ওকে,
সেটা আমার জন্য ওর অনেক তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পরে তো 2014 সাল, তো 2015-তে 15 মার্চ, তো আমি আবার নেশার ভিতরে পুরা ঢুকে বসছি। আমি এটা বিক্রি করতেছি, খাইতেছি, ঠিক আছে, শনি একটা দিকে সবাই আমার থেকে জিনিসটা নিতেছে। তো আমি একদিন কই না, এই জিনিসটা আমি আর করবো না, ভালো হয়ে যাবো, এটা আমি নিজের থেকে বলতেছি, কিন্তু প্রতিদিনই ভাবতাম। কিন্তু একদিন আমি সত্যি সত্যি করেছি, আমাকে আমি ভালো হয়ে যাবো রে, দেখি কালকে আমি সবাই টাকা টুকু খাইয়ে দিবো, খাই দিয়ে আমি যাবো। আর আমি আমার বন্ধু করে কইতাছি, হ্যাঁ, তো আমার কাছে ওই দিন 50টা মাল ছিল ইয়াবা ট্যাবলেট, বুঝছেন ভাইয়া? তো 50টা ছোট ছিল, ছোট থাকার পরে আমি সবাই খাওয়াইছি ওই দিন রাত্রে। আমি কিন্তু সবাই আরে আপনি আমার থেকে কিনছে না, আমি আপনারটা খাইলাম, কিন্তু আমার থেকে একটা খাওয়াইতাম না।
ওকে,
তো ওই দিন আমি 50টা খাওয়ানছি, আর একজন 50টা খাওয়ান দিয়ে আমার কথা হলো আমি তার ব্যবসা করুন না, আমি সকালে জামু না, আমি আমার মাথায় কাজ করাইতেছি, আমি জামু আমি এই কাজটা আর করবো না, আমি সবাই থেকে কালকে খাইয়া দিন। তো পরের দিনটা তো আমরা সারা রাত জিনিস জিনিস খেয়েছি, 50টা জিনিস, আর অনেক মানুষ অনেকগুলো জিনিস আনছে। তো আমরা সারা রাত জিনিস জিনিস খাওয়ার পরে তো আমি পরের দিন চলে যাবো, এটা শুধু একমাত্র আমার ভিতরে কাজ করতেছে, আমি চলে যাবো।
ওকে,
তো সবাই বলতেছি ভাই খাওয়াইছে, ঠিক আছে, লাগলে লয়ে যান, তাই গেলে দিদি মনে নিয়ে। পরে এরকম কেতে 4,000 টাকা, কেতে 8,000 টাকা, কার 5 টাকা, কার 10 টাকা, 2টা 3টা, সবাই থেকে টাকা উঠেছি, বুঝছেন ভাইয়া?
জি।
একসাথে 26,000 কত টাকা জানি উঠেছি। উঠানোর পর আমি আমার বাসে গেছি, 3টা সাড়ে 3টা প্যান নিয়ে আমি গাজীপুর চলে যাই, গাজীপুর মৌচাক, কোনাবাড়ি মৌচাক, ওইখানে গিয়ে আমি আবার এম্বুটারি কাজে লাগি।
ওকে,
আর এই একমাত্র আমি ওখানে যাওয়ার কারণ হলে আমি ভালো হয়ে যাবো। তো ভালো হয়ে যাবো তো আমি ওখানে চলে যাই। ওখানে যাওয়ার পরে যাক ফাঁকি থাকার পরে তো আমার সবাই ফোন দেয়, আমি ফোনটা ডাইভার্ট করে রাখি, যা কেমনি চলতে থাকে। চলতে থাকার পরে যাদের যাদের টাকা খাইছি যারা আমার ধরতে আসে, আমি শুধু আমার এলাকার বন্ধু বিক্রি করি মনে মন। তো আমি 6 মাস টানা ওখানে থাকি, থাকার পর রোজার ঈদ চলে আসে, তো রোজার ঈদে আমি বাড়িতে আসি, আর কাজে যাই না। তো আমি আবার আগের মতোই সেদানি মেদানি করি, তখন একটু নেশাটা কমই করি। তো 22 আগস্ট জান্নাতি বিয়ে হয়েছে 2014 সালে।
জি।
আর 16 আগস্ট আমার আব্বু মারা যায়।
ওকে,
তো আব্বু মারা যাওয়ার পর আমি 8 দিন মানে আমার অনেক ভালো, আমি পুরো ইচ্ছা আমি ভালো হয়ে যাবো, আমি কোনো খারাপ কাজ করুন না। আমার আব্বু অনেক ভালো মানুষ ছিল, তো আমি আর কোনো খারাপ কাজ করুন না, আমি ভালো হয়ে যাবো। তো আমি সিগারেট খাওয়া ছেড়ে দিই, সব নেশা তো ছাড়ছি, আর সিগারেট খাওয়া ছেড়ে দিচ্ছি। আমি 8 দিন সিগারেট হাতে নিয়ে নেই, ওই যে গাফফার বলছি, তো গাফফারের বাসাটা, গাফফারের বাসায় আমরা বেশি একটা ইয়াবাটা খাইতাম। তো 8 দিনের দিন গাফফারে কি করে আমার ডাকায়, ওর গাফফারে কি করে, ওর গাফফার আবার বিয়ে করছে। তো ভাইয়া কি করলো, ওই ওর ঘরে ফ্যান বিক্রি করলো, ফ্যান বিক্রি করার পরে ওর এত নেশা কি তো হয়েছে, ওই ফ্যান বিক্রি করে খাইতে হইতেছে। আমি কিন্তু আমার শরীরে মোবাইল ছাড়া আর কিছু বিক্রি করে কখনো খাইনি। তো ফ্যান বিক্রি করে, ফ্যান বিক্রি করে 5টা খাওয়ানা নেয়, 5টা ইয়াবা ট্যাবলেট নেয়। আনার পরে আমি কই না রে খামো না রে, আমি তো সিগারেট খাই ছেড়ে দিচ্ছি, এটা খামো কে লিগা। পরে কয় না খাবে না কিছু, তো এমন করি তো খাইতে থাকি। তো আবারই আমি আগের মতো হয়ে গেলাম। তো যাকে এরকম করতে করতে তখন আমি মোটামুটি আমার আর ইচ্ছা নাই কোনো খারাপ কাজ করুন। আমি নেশা খেতে গেলাম।
ছোট্ট একটা বিরতি নেব, আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদের সবাইকে জানিয়ে রাখি আগামী সপ্তাহে প্রচারিত হচ্ছে JBSB আনসেন্সর্ড, যেটাকে আমরা বলছি মাসের একটি সপ্তাহে প্রচারিত হয় প্রতি মাসের শেষ সপ্তাহে। অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে আরও একটি আনকোরা আনসেন্সর্ড এপিসোড আপনার জন্য অপেক্ষা করছে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, আরজে কিবরিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আসিফের জীবনের অপ্রিয় সত্য। আসিফ, আমরা যেখানটায় ছিলাম ঠিক সেখান থেকে শুনতে চাই। তারপর নেশার কাছে চলে গেলেন আবার?
তারপর আমি আবার নেশাগ্রস্ত হয়ে যাই, তো আবার এই খাইতেছি, বিক্রি করতেছি। তো আমাদের সিনিয়র দেখেছে আমাদের গেঞ্জের মধ্যে, তো আমরা একটা ক্লাব আছে, ক্লাবের ভিতর আমরা ক্লাম্ব টেলাম্ব টুকটাক সবই চলে, জুয়া টুয়া খেলা হয়। তো ক্লাম্বটে আমি আবার ছাদে, এর ভিতর ভাই আমার সাথে একটা মেয়ের সাথে রং নামের আবার পরিচয়, একটা মেয়ের সাথে, মেয়েটার নাম হলো শিউলি, ওই থাকতে হলো খিলগাঁও, ওই জিন্দিগি আমার একটা ফ্রেন্ডের ও বোন ছিল। তো আমি ছাদের উপরে কথা বলতেছি, ফোনে কথা বলতেছি, তো ওরা কি করে আর জুয়া খেলা নিয়ে ওই সাকিলে কয়েক টাকা জিতে জানি। তো জিতার পরে তো সিনিয়র ভাই এক কথা দুই কথা এগুলো নিয়ে ওরা লেগে যায়। লেগে যাওয়ার পরে নিচে অনেক ঝগাঝাটি হয়। আমি শুধু চিল্লা চিল্লে শুনতেছি, চিল্লা চিল্লি শোনার পর আমি নিচে নামি, নিচে নামার পরে দেখি যে মারামারি লাগছে। তো তখন আমি মারামারি থেকে দূরেই থাকতে চাই, আমার ইচ্ছে না মারামারি করবো না। তো মারামারি করে দিতে ওই যে বললাম যে বুলেট শাইন, তো ওরা কি করে ঝিনালি নামে একটা ছেলে আছে, তো এখানে আমরা শেষে একটা মেমোরি কার্ড নিয়ে আমার সাথে তর্কাতর্কি হয়। তর্কাতর্কি হওয়ার পরে তো ঝিনালি আমরা মারি, ঝিনালিও আমার সাথে হাতাহাতি হয়। তারপর ওরা আমার মারতে আসে, ঝিনালিরা শাইন অল বেঁচে আছে। আসার পরে তো আমরা ভাই অনেক পোলাপে ছিলাম, আমাদের কাছে অনেক অস্ত্র ছিল। তারপর ভাইয়া ওরা কি করে আসে না, তো আমরা কি করি ওদের এলাকায় যাওয়া হয় না, তো ওরা কি করে আমাদের এলাকায় অনেক রাতে ঢুকে যায় 9টা বাজে। তো ঢুকে ভাইয়া গাফার একটা কোপ দিচ্ছে, গাফার হাতে 72টা স্লিপ আছে। তো তখন আমি গাফারের সাথে ছিলাম না, আমি আর একটা স্কুল আছে গোবিন্দপুর প্রাইমারি স্কুল, স্কুলের সামনে বসে রয়েছি। তো বসে রয়েছি, তো গাফার আর একটা ছেলে আসছে, আসার পর শহীদ নাম, তো আমি ওরা বলতেছি কিরে কিছে কদস কোপ দিছি লেহারি বাপিরা, আমি লেহারি আচ্ছা ডুকমুনে, আমার ইচ্ছা ভাই মারামারি করুন না। তো ডুকমুনে ডুকমুনে ঠিক আছে, তো এমনটাই দেখি গাফারের বেয়া, তো গাফার আমার লোক অনেক কিছু করছে, কারণ আমার জন্যই গাফারে খায়, ওই যে কোপটা যে খাইছে 72টা সিঁড়ি পড়ছে। তো আমি গাফারে দৌড় দিয়া সেভিড হসপিটালে নিয়ে যাই।
আচ্ছা,
তো সেভিড হসপিটালে ভর্তি নেয় না, ওই ভর্তি নেওয়া না, তো আমার সাথে ভাই একটা কর নেই, আমার কাছে একটা প্যান্ডেল আছে। তো আমরা কি করি একটা সিএনজি নিয়ে শুনি, একটা ব্রিজের উপর থেকে, ব্রিজের উপর থেকে সিএনজিটা নেওয়ার পরে আমরা ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিই। তখন ফ্লাইওভার ঢাকা মেডিকেল উদ্দেশ্যে রওনা দিই, তো সাইদা বাজার থেকে ভাইয়া একটা ইয়ার নিল, এই গাফার বলছে দুশো একটা সিগারেট খামো। তো সিনজেলা থেকে 4 টাকা নিয়ে একটা স্টার সিগারেট নিচ্ছে, গুলি মানে 5 টাকা ছিল নাকি কয় টাকা ছিল, তো একটা স্টার সিগারেট দিই, স্টার সিগারেট নিয়ে গাফারে দিই। তো গাফারে খায়, খাওয়ার পরে ঢাকা মেডিকেল নিয়ে যাই, তো আমাদের কিন্তু টিকিট কেটে ঢুকতেই গো, ওই টাকাটাও আমাদের কাছে নেই, কারণ প্যান্ডেলটা বিক্রি করি 30 টাকা, আমার 4GB না 8GB প্যান্ডেল ছিল আমার কাছে। তো ওখানে একটা লোকের কাছে বিক্রি করি, 30 টাকা বিক্রি করার পরে তো ওরে 10 টাকা দিয়া টিকিট কেটে ভিতরে ঢুকে ওরে।
আচ্ছা,
তো সিনজেলার আমি এক বাসা ফোন দিয়া 300 টাকা নিয়ে সিনজেলার ভাড়া দিচ্ছি 300 টাকা। তো ওরে ওদের ব্যান্ডেজ বন্ডিজ করছে, ব্যান্ডেজ বন্ডিজ করে রাত্রি আমরা ওরে নিয়ে আসি। নিয়ে আসার পর আমি ওরা এখানে 72টা ছিল, কারণ ওদের ওই দিন রাতে ওদের বাসায় ঘুমাই, ঘুমানোর পর আমি সারা রাত কল্পনা করি আমি আর জীবনে এগুলো করবো না, ওরা একটা কবি আমার কখন কোনো সময় না দিয়া দেয়, আমার উপরে সবাই খার ছিল, কিন্তু আমাকে কিছু করতো না ভাই কি জানেন। আরে আমি অল্পতে আরে আমার হঠাৎ মেজাজ যখন গরম হয়ে যায় না, আমার সামনে যা থাকে আমি ওটা দিয়ে মেরাবো,
চিন্তাও করেন না যেটা রেজাল্ট
কি হইব, এটা মারলে যে কি হইব রে, এগুলো কিছু আমি ভাবি না, আমি ওগুলো দিয়ে মেরাবই, হাতের সামনে যেটা থাকে বন্ধু হোক বান্ধব হোক আর বড় ভাই হোক আর সিনিয়র ভাই, আমি ওদের আর আমার বন্ধুদের জন্য অনেক বড় ভাইদেরকে মারছি, অনেক বড় ভাই আমার খার খেয়েছে কিন্তু আমার কিছু বলে নেই। তো যাই, যাওয়ার পরে ওই কপ খায়, কপ খাওয়ার পরে কি করে তো অনেক খারাপ লাগে। আমি নিয়ত করছি আমি আর এগুলো করুন না, আমি ভালো হয়ে যাবো। তো আবার আগের মতোই খারাপ কাজেই জড়িত হয়ে যেত। আমাদের সিনিয়রদের সাথে আবার আমাদের মারামারি লাগে। তো মারামারি লাগার ভিতরে আমাদের একটা বন্ধু আছে সোহেল, ওই যে ভাইয়া বললাম যে জান্নাতের সাথে পরিচয় যে ছেলেটার সাথে, ওই যে সোহেল নাম বলছিলাম, তো ওরে আবার অনেকগুলো কোপ দেয় আমাদের সিনিয়র ভাইয়া, ছয়টা কোপ দেওয়ার পর ওই কোপ টোপ খায়। তারপর ওরে আমি আবার ওই গেঞ্জামে থাকি না, আমি জানি এলাকার ভিতরে ভাইয়া আপনি আর আমি গেঞ্জাম ঝগড়া লাগবো, আমরা কিন্তু একটু পরে মিলাই যাবো, সবাই মিলাই যাবো, কিন্তু আমি আপনার কোপ দিচ্ছি, আপনি আমার কোপ দিচ্ছি, আমি খাতা কিন্তু থেকে দিব, আর আপনি আমার চিনেন, আপনি আমার ধরবেনি। তো সিনিয়র যতই হোক বড় ভাই, তো এমনি আমরা হাতে মারছি, সিনিয়রদেরকে কম মারি না, অনেক মারছি। তো ওরে ছয়টা কোপ দেয়, সোহেলে ছয়টা কোপ দেয়, একটা মাথায়, একটা হাতে, একটা পেটে, একটা এই জায়গায়। তো কোপ দেওয়ার পরে যাক ওই কোপগুলো খায়, ওরে মেডিকেল নিয়ে যায়, ঢাকা মেডিকেল থেকে ওরে পোস্তগোলা একটা হসপিটাল নিয়ে আসে। আমরা ওরে পোস্তগোলা দেখতে যাই, দেখতে যাওয়ার পরে এরকম করে তা নিয়ে আস্তে আস্তে এই দিন দিন আমার খারাপের ইয়া বের হয়ে যেতেছে। তা আমি ভাইয়া কী করলাম, একদিন একটা ফিডিং খেলাম। তো ফিডিং খাই ভাই এখানেই আর গল্প মাঝে এটাই বেশি।
জি বলেন।
তো আমি একটা ফিডিং খাই, ফিডিং খাওয়ার পর আমি একা একা কমলাপুর যাই। আর একা একা ভাইয়া এমপি একটা এমপি ফরাস না গাড়ি শুনতে শুনতে আমি ইয়া যাই, কমলাপুর রেল স্টেশনে যাই, ওখান থেকে চিটাগাঙ্গে আমি একা একা ছয়তারি কথা করে চিটাগাঙ্গে যাই, চিটাগাঙ্গ থেকে কক্সবাজার যাই। তো কক্সবাজার গিয়ে আমি একাই চিন্তা করি বিলেট দিয়া,
এরকম এক নতুন জায়গা থেকে আপনি একা একা চিন্তা করেন।
এখান থেকে কক্সবাজার প্রথম চিটাগাঙ্গে সি ট্রেনে,
ওকে,
চিটাগাঙ্গ থেকে কক্সবাজার গিয়ে
কি হয় করলেন তো ওখানে গল্পটা শুনতে চাই।
তো ওখানে যাই, ওখানে যাওয়ার পরে আমি ওখানে থাকি, আমি বেশ কিছুদিন থাকছি, আমি এখান থেকে টাকা নিয়ে গেছি। আমার কক্সবাজার যাওয়ার পর আমার কয় টাকা ছিল জানেন, আমার কাছে 250 ছিল সব খরচা করে কক্সবাজার গিয়ে, আমার কাছে 250 ছিল। আমি প্রায় অনেকদিন ছিলাম কক্সবাজার, 15-16 দিন। তারপর আমি আসার সময় প্রায় 16-17 হাজার টাকা নিয়ে আসছি, একটা মোবাইল নিয়ে আসছি, তারপর মার্কেট করছি, তারপর আচার সুটকি মুটকি 4-5 হাজার সুটকি আর এগুলো কিনছি, এগুলো সব চিন্তার টাকা ছিল,
সব চিন্তাই করে আপনি এইগুলো করে।
হ্যাঁ ঘুরছি, আমি মেন কারণটা ঘুরমু ভালো মতো চলবো। তো একটা ছেলে ভাইয়া আমি ওরে একটা আর বিলেট দিয়ে এই জায়গায় টান দিচ্ছি, এই যে ভাই ধোরটার ভিতরে গলার ধোরটা, ছেলেটা হয়তো মারা গেছে আমি শিওর জানি না, এই ধোরটার ভিতরে টান দিই, টান দেওয়ার পরে আমি ওর লাঠি মেরে ফালাই দিই,
ওকে,
এই যে এখানে টানটা দিই ধরে ভিতরে, টানটা দেওয়ার পরে আমি ওরে ফালাই দিই লাঠি মেরে, লাঠি মেরে ফালাই, ওর কাছে টাকা ছিল 1400 আর একটা ফোন ছিল, আমি ওগুলো নিয়ে আসি। নিয়ে আসার পর আমি অনেকখানি দৌড়ায় টোড়ায় যাই, যাওয়ার পরে গল্প গাজ করি, এরকম করতে করতে আমি 16 দিন কক্সবাজার থাকি। আর এর ভিতর আমি অনেক টাকা চিন্তাই করি, কার মোবাইলে মোবাইল টাকা পয়সা সব রেখে দিচ্ছি, কার বড়ি দিতে টান দিচ্ছি, যে টাকাটা না দিতে চাইছে ওরই ছুরি দিয়ে একটা পোজ দিই। তবে এমন করতে করতে আমি ঢাকা আসি, ঢাকা আসার পরে তো আমার আমি সব কিছু ছাইরা ও আবার ওখান থেকে একটা ক্যাম্প দিছি দেয়া, ট্যাকাম থেকে আমি 500 পিস ইয়াবা আনছি,
ওকে,
500 পিস ইয়াবা ট্যাবলেট আনছি। তখন ঢাকাতে 80 টাকা করে 70 টাকা করে পাইকারি বিক্রি করতো, আর 65-80-70 এরকম করে। তাই আমি ওখানে 30 টাকা করে 500 পিস ইয়াবা ট্যাবলেট আনছি, যেটা জিনিস তো ইয়াবা ট্যাবলেট না। তো আমি ঢাকা আসি, ঢাকা আসার পরে তো আমি এগুলো বিক্রি করি। তো বিক্রি করার পর আমার আর ভাল লাগে না, ওই জগৎটা থেকে আমি মুক্তি চাই, আমি নিজে নিজে কল্পনা করতাম। তো 22 নভেম্বর আমি ডেমরাতে চলে যাই, 22 নভেম্বর আমি ডেমরাতে চলে যাই। ডেমরাতে চলে যাওয়ার পরে আমি ওখানে গিয়ে অনেক ভালো থাকি, আমার ফুফুদের বাসায় যাই। তো আমি ওখানে থাকি, ওখানে থাকার পরে ওই যে ভাইয়া যে ফার্স্টে বলছিলাম, আমি আমার একটা ফুফুর বাসায় গেছিলাম ডেমরা পড়াশোনা করতে, 6 মাস থাকি, থেকে চলে আসি। তো ওখানে থাকার পরে আমি এগুলো আস্তে আস্তে সব ছেড়ে দিই, ওখানে গিয়ে আবার খাওয়া একদম অলরেডি ছেড়ে দিছি, তারপর সিগারেট খাওয়া আস্তে আস্তে কমাই দিচ্ছি। তো ওখানে গিয়ে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিছি অলরেডি। তো এম করতে 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 আমার সব কিছু হয়, হওয়ার পর আমি ওখানে থেকে যে ভাই আমার আজকে যে ভালোর এই পরিস্থিতিটা, আমার আরো ভালো অবস্থা ছিল, বাট এখানে আমি আবার কিছুদিন জন্য আসছি দেখে আমার আবার চেহারা নষ্ট হয়ে গেছে। আমি ওখানে গিয়ে আমার অনেক ভালো অবস্থা হয়েছে, আমার ফুফুর বাসায় থেকে
না। আপনি কেন সিদ্ধান্ত, আপনি আপনি লাস্ট কতদিন যাবত কোন ধরনের খারাপ কাজের মধ্যে নাই, আপনার কথা যদি আমরা বিলিভ করি একটু বলেন।
আমি 22 নভেম্বর 2015 থেকে আমি কোনো খারাপ কাজে জড়িত নই,
22 নভেম্বর 2015 থেকে কোনো খারাপ কাজের মধ্যে জড়িত নাই,
জড়িত নই।
কেন আমরা আপনাকে বিলিভ করবো, সেটার একটা কারণ থাকতেই পারে যে আমরা এই কারণে আপনাকে বিলিভ করবো না। ঠিক আছে, আমরা বিশ্বাস করে নিলাম আপনি নাই, আপনি ছাড়লেন কেন?
আমার আর এইসব ভাল লাগে না, আর এই নেশা যেমন হিরুন চিউ হয়ে গেলে কেউ 2 টাকাটা দাম দেয় না, আমি ভালো একটা মেয়ে আর কারোর সামনে দাঁড়াইতে পারবো না। আমার ফ্যামিলি কিন্তু অনেক ভালো আর আমাদের অবস্থা মোটামুটি ভালো, খারাপ না। তো আমি কারোর সামনে গিয়ে দাঁড়াইতে পারবো না, বা আমাদের ভাইয়েরা সবাই শিক্ষিত, আমি একা মূর্খ, আর আমার এইসব ঘৃণাটা বেশি কাজ করতো। যেমন ওরা তো সুন্দর একটা গার্লফ্রেন্ড লেগে যেত, ওর থেকে আমার চেয়ারটা খারাপ, আমি কি লেখা পারতাছি না? আমি তো এইগুলো করেই দেখি আমার একটা ভালো মেয়ে আমার সাথে রিলেশন করে না, বা আমি যদি ভালো হইতাম তাহলে আমি জান্নাতে পাইতাম, আমি এগুলোই ভাবি। এগুলো ভালো ভাবার কারণে আমি এগুলো ছেড়ে দিই। পরে ছেলেদের অন্তত আমি ফুহুদ বাসে যাই, আমি পাঁচক তো নামাজ টামাজ পড়ি, আর আমি অনেক ভালো হয়ে যাই। ভালো হওয়ার পরে তো কিছুদিন আগে আমি ফুহুদ বাসা থেকে চলে আসছি। এরপর আমার আম্মু মারা গেছে 2016 তে। আমি ফুহুদ বাসা থাকতে আমার আম্মু মারা যায় পাতেননি, আর এই সবে মেয়েরা যে রাতে আমার আম্মু মারা যায়। তো আমার আম্মু মারা যাওয়ার পরে এর থেকে আমার আর কোনো ইচ্ছা নাই কোনো খারাপ কিছু করার। তো এই এখন শুধু বাবা মার জন্যই দোয়া করি। আর আগের যে বন্ধুরা, আমি এখন সোনিয়া সাথেই থাকি কিন্তু আমি আমার আগের কোনো বন্ধুদের সাথে কথা বলি না।
ভবিষ্যতের প্ল্যান কি আপনি?
আমার ভবিষ্যতের প্ল্যান, আমি একটা ভালো মানুষ হবো, আমার কিছু টাকা পয়সা থাকবো, আমি ওগুলা দিয়ে নিজে কিছু একটা করবো। বা আমি কিছুদিন পর মনে হয় সৌদি চলে যেতেছি, আমার ভিসা টিসা জমা দেওয়া হয়ে গেছে। তো আমি ওখানে গেলে ওখানে সবচেয়ে ভালো মতো থাকবো,
যাকে
বললাম এই যে আমার বন্ধু যারা আছে যাদের সাথে চলতাম, ওরা ভাইয়া একটা ভালো অবস্থা নেই। আমিও দোয়া করি ওরা আমার মতো ফিরে আসুক। ওরা একটা ভালো জগতি গাফার ইয়াবা বিক্রি করে, সাজু ইয়াবা বিক্রি করে, ইয়াবা খায়, এগুলো তো আর অলস চলতেছে ওদের। তোর একজনও কোনো ভালো অবস্থা নেই। আর সবাই এখন শুনি একে আমার যেই দেখুক সবাই আমারে বলে আসিফ যাই করছে, আসিফ ভুল আসিফ স্বীকার করছে, আসিফ চলে আসছে, আসিফ অনেক ভালো হয়ে গেছে। সবাই এখন এই কথাটাই বলতেছে। আমি চাই ভাইয়া আমি আরো ভালো হবো, আমার আর কোনো খারাপ কোনো কিছু করার ইচ্ছা নাই।
শুভকামনা থাকবে আপনার জন্য। প্রতিটি মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ, প্রিয় শ্রোতা। ও আজকে এখানে এসে কনফেস করেছে। লাস্টে যে প্রশ্নটা ছিল ওর কাছে, শুধু ওর কাছে না, সবসময় যারা এখানে কনফেস করতে আসেন তাদের কাছে আমরা এই প্রশ্নটা থাকি এবং এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। তারপরে এই প্রশ্নটা আমার থাকে এবং যারা আসলে খারাপ কাজ করেন তারা আসলে জীবনে কিছুই পান না। শেষ করতে চাই আজকের যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে ডক্টর তাজুল ইসলাম রয়েছেন স্ট্যান্ড বাই, তিনি নিশ্চয়ই পুরো ঘটনা নিয়ে তার যে সাইকো অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশন সেটা তিনি নিশ্চয়ই দেবেন। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার?
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে আজকের অতিথি আছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা সাধারণত এখানে যে অপরাধ জীবনের কাহিনী শুনি এবং সেখানে আমরা যা দেখি আর কি বেশি বৈশিষ্ট্য লক্ষ্য করি, যে ছোটকালে যারা একটু দিগন্ত থাকে, একটু মানে প্যাপ গোয়া থাকে, এবং সবচেয়ে বড় কথা ছোটকালে যারা বাড়ি থেকে চলে যায়, অনেক দূরে চলে যায়, রাতে বাহিরে কাটায়, এই সমস্ত পদ আচরণ করে বা লেখাপড়া করে না, লেখাপড়া ছেড়ে দেয়, এই ধরনের যারা আচরণ সমস্যা থাকে বা কন্ডাক্ট ডিসঅর্ডার থাকে তাদের থেকে পরবর্তী পর্যায়ে দেখা যাবে তারা আস্তে আস্তে নেশার জগতে চলে যায় বা অপরাধ জগতে চলে যায়। আত্মীয়দের খেলার সাথে থেকেই সত্য মনে হচ্ছে কেউ এরকম অনেকটা ব্যাপার ছিল যে পরীক্ষার রেজাল্ট খারাপ করছে, তাতে কিছু বলার পরেও সে একেবারে বাড়ি থেকেই চলে গেছে, মৃত্যু হয়েছিল আর লেখাপড়াই করেনি। তার মানে হচ্ছে যে ছোটকাল থেকে কিন্তু এই বৈশিষ্ট্য বোঝা যাচ্ছে যে এই ছেলে মেয়ে ছেলেগুলি মানে অন্যরকম হবে। তাছাড়া যেহেতু তার ফ্যামিলিতে অন্যরা অন্য ভাই বোনরা কিন্তু মোটামুটি শিক্ষিত আছে এবং তারা বেশ প্রতিষ্ঠিত আমি সামাজিক জীবন যাপন করতেছে। একটা পরিবারে যে 10টা ছেলে মেয়ে থাকলে একটা যে খারাপ থাকে এদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, যে অন্য ভাই বোনরা লেখাপড়া করতেছে, শিক্ষিত হচ্ছে, সামাজিক জীবন যাপন করতেছে, সুবোধ বালকের মতন চলতেছে, আর এই ছেলেটা এরকম হচ্ছে। এতে কিন্তু আমাদের আমাদের পারিবারিক শিক্ষায় সবাইকে সচেতন করতে হবে মা বাবাকে জানানোর জন্য, যে ছেলেটার ভিতরে এইরকম মানে মানে অস্বাভাবিক লক্ষণ দেখা যায়। এটাকে অনেকে হয়তো অস্বাভাবিক মনে করে না কিন্তু এটি অস্বাভাবিকতার মাত্রা শুরু হয়। হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে যে এই ধরনের ছেলেদের যুক্তি বেশি থাকে, তারা যে কোনো সময় খারাপ পথে চলে যেতে পারে এবং তাই ঘটেছে যে আস্তে আস্তে নেশা জগতে চলে গেছে, ইয়াবা থেকে চলে গিয়ে সব নেশাও করতো। এবং যেটা ইতিমধ্যে তারা করে সেটা হচ্ছে যে তারা খারাপ গ্রুপ তৈরি করে ফেলছে, এবং যেহেতু তারা প্রথম থেকে উড়নচন্ডি এবং বখাটে থাকে তাদের কিন্তু দৌরত্ব সাহস মানে তারা মানে অপকর্ম করতে তারা খুবই মানে গোস্তা, সেই উত্তাদিটা দেখে ওই গ্রুপে তাকে নেতা বানায় এবং তাকে যেটা বলছে নিজেকে যে আমার নাম ফুটে গেছে। এই নাম ফুটানোর জন্য কিন্তু অনেকে এই ধরনের খারাপ কাজ করে, এটা মনে রাখতে হবে যে অপরাধে এই যে নাম ফুটে গেছে, নাম তো ফুটার কথা না, নাম তো ফুসকে যাওয়ার কথা। মানে বেলুন যেমন আমরা চুপতে যাই, আমরা যদি কেউ মানে মারামারি করলে, আধিপত্য বিস্তারের জন্য খুনাখুনি করলে, এগুলি করলে যদি কারোর নাম ফুটে যায় আমরা বলি, হ্যাঁ, সমাজে তার যদি প্রতিপত্তি বেড়ে যায়, আধিপত্য বেড়ে যায়, তার ক্ষমতা বেড়ে যায়, তাকে সবাই সমীহ করে, আর এই এরকম নাম ফুটে যাওয়ার যে লোভ বা আকাঙ্ক্ষা, তখন তো সব ছেলে মেয়েই চাইবে যে তারও এবং তার নাম ফুটুক। সেই জন্য আমাদের সমাজে যদি অপরাধ কমাইতে হয় তাহলে এই নাম ফুটানোটা বদলাইতে হবে, যে অপরাধী যে খারাপ কাজ যে করে তার আবার নাম কি, সে কিন্তু বদনাম, তার তো এটা দুর্নাম হওয়ার কথা, তার তো লজ্জিত হওয়ার কথা এবং তাকে তো মানুষ দিনা করার কথা, কিন্তু সে তো নাম ফুটেছে। এই আমাদের সমাজ থেকে এই খারাপ কাজ করে যাতে নাম ফুটানোর ব্যাপারটা না আসে, বরং খারাপ কাজ করলে লজ্জিত হয় ঘৃণিত হয় সেই ব্যবস্থা করতে হবে। মারামারি চলে যা হয় আর কি, কোন রকমের বিচার তেমন একটা হয় না, এখানেও সে হয়নি। কিন্তু সে আরেকটা অপরাধ করেছে, সে তো সে যেটা বললাম যে একটা মেয়েকে ভালোবাসা ঠিক ঠিক আছে, কিন্তু আরো দুটো মেয়ের সঙ্গে তার ফোনে সম্পর্ক হয়েছিল, কিন্তু সেই দুইটা মেয়ের সঙ্গে সে খুবই খারাপ আচরণ করেছে, সে তার সঙ্গে তাই সম্পর্ক করছে, শুধু তাই নয় তার সঙ্গে সময় পাস করা বা তাদেরকে নিয়ে সে যা ভোগ করার মানসিকতাই সে তাদের সঙ্গে নিচ্ছে, এবং এক সময় নিজে তো তাদেরকে শারীরিক ভাবে সম্পর্ক করেছি, এবং এই যে এখন যে বনানীতে আমরা যে চিত্র দেখতেছি যে জন্মদিনে যাওয়া বা অন্যান্য তারা নিশ্চিত সচেতন হবে, পরিবার সচেতন হবে, মেয়েরা সচেতন হবে যে ফোনে অথবা ফেসবুকে পরিচিত হলো অথবা বন্ধুত্ব হলো, আমাকে দাওয়াত দিল বা আমার সঙ্গে একটু মানে একসঙ্গে একটু ঘুরতে গেলাম, খাইতে গেলাম, এই সমস্ত দান্দাবাজি করে করে গিয়ে যে মেয়েদের উপরে এভাবে দর্শন হয়, তাদেরকে যে এভাবে সম্মানহানি করা হয়, এই ব্যাপারে সচেতন না থাকলে কিন্তু শুধু পুলিশ দিয়ে কিন্তু আমরা দর্শন যারা দর্শন করে তাদের কিন্তু এরকম মনোবৃত্তি থাকে। অর্থাৎ এই বিকৃত পুরুষদের কাছ থেকে নারীরা মেয়েরা নিজেদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবে সেই পন্থা তাদের থেকে বাদ করতে হবে, পরিবারের গার্জিয়ানদেরকে সচেতন হয়ে তার মেয়েদেরকে সেটা দেখতে হবে, এবং আসিফের মতন ছেলে মেয়েরা যেভাবে নষ্ট হয়ে যায় তার গার্জিয়ান এত কিছু করে গেছে, তার গার্জিয়ানরা কি করেছে আমরা কোনো ইতিহাসই জানলাম না, অর্থাৎ পারিবারিক কোনো প্রতিরোধ নাই, ব্যবস্থা নাই, সামাজিক কোনো প্রতিরোধ নাই, তাহলে এরকম আসিফটা কিন্তু এইভাবেই দেখে যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে না। আজকে যদিও সে বলছে তার বাবা মারা গেছে, মা মারা গেছে, তার ওই আসল যে প্রেমিক ছিল সে কি হয়ে গেছে, এই সব কিছু দেখে এখন তার আত্মপ্রীতি হয়েছে যে আমার পরিবারের সবাই তো ভালো আছে, আমি একমাত্র খারাপ হয়ে গেলাম, এই বোধটা তো তার আগেই থাকতে পারত। হ্যাঁ, এখন সে ভালো হয়ে গেছে কিভাবে কেন আমরা জানি না, যদি ভালো হয়ে থাকে সত্যি তাহলে সেটা মানে আমরা খুশি হব, কিন্তু কথা হচ্ছে যে এই এত অঘটন ঘটায় এত পাপ করার পরে কেন ভালো হতে হবে, প্রথমে তো ভালো থাকা যায়, আর এইগুলো কিন্তু প্রথমে থাকা যাচ্ছে। অর্থাৎ আমাদের সন্তানদের ভিতরে আমাদের প্রজন্মের নতুন প্রজন্মের ভিতরে যাতে এই বোধটা থাকে যে আমার পরিবারে সবাই ভালো আছে, আমি কেন খারাপ হয়েছি, এই যে আমি খারাপ হয়ে গেছি, আমি যে আমার যে নাম ফুটি নাই আগে প্রথমে সে মনে করছিল তার নাম ফুটছে, আর এখন তার উপলব্ধি হচ্ছে না আমি খারাপ হয়ে গেছিলাম, এটাই আমাদেরকে সবাইকে বুঝতে হবে প্রথমে, যে এই সমস্ত কাজ হচ্ছে খারাপ কাজ, এটা আসলে নাম ফুটানো বা ক্ষমতা জাহির না, এটা কোনো হিরোইজমের ব্যাপার না। এই ব্যাপারে আমাদের পরিবার সমাজ সবারই সচেতন থাকলে হয়তো আগে এই জগৎ থেকে এই জগতে আর পা বাড়াবে না, আমরা অপরাধ মুক্ত না হলেও অপরাধী সংখ্যা যাতে অনেক কমে যেতে পারে বা অপরাধের দিকে আমাদের সন্তানরা যাতে এগিয়ে যেতে না পারে সেই পথটা আমরা রুদ্ধ করতে পারি।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
এই ছিল আজকের মতো যাহা বলিব সত্য বলিব, অনেক অনেক ভালো থাকুন, আগাম আমন্ত্রণ জানাচ্ছি JBSB আনসেন্সর্ড এপিসোডটি শোনার, সবাই নিরাপদে থাকুন, নিজের জীবনকে সুন্দর করুন, শুভরাত্রি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন, পরিবার সমাজ রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে, তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক, নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি।
কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে, আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.